This track was downloaded from fusionbd.com.
পৃথিবী অপার রহস্যময়, বিজ্ঞানশীল রহস্যের জট খুঁজছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের দর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবে এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়।
ডর মানে ভয়।
ডরের 83তম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আরজে কিপ্রিয়া। দিনাজপুরের রবিপুর এলাকার কোন একটি হন্টের জায়গায় তিনজন বন্ধুকে নিয়ে আমাদের ডরের যাত্রা শুরু। গত সপ্তাহে সেটি অয়ন, হৃদয়, মুস্তফা, সাথে ছিল আপনাদের চিরচেনা দুই বন্ধু সুমন এবং রেহান। হন্টেড প্লেস থেকে আমরা কি তুলে নিয়ে এসেছি সেটা থাকবে পুরো ডর জুড়ে। শুনছেন আপনারা ডরের 83তম পর্ব, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। সাউন্ডে লোবান এবং অন দ্য স্পট থেকে সুমন ও রেহান। শুরুতেই দিনাজপুরের রবিপুরে যাওয়ার কিছুটা সাউন্ড বাইট, তারপর আমরা মূল পর্বে ঢুকে যাব।
আজকে আমি কবে নিয়ে যাবো? এত কিন্তু ফ্লেভারে নিয়ে এসেছো বহু জায়গায়, এই জন্য আজকে তোর দিনের বেলা ঘর থেকে বাইরে নিয়ে আসলাম।
এইটা একটা ভালো কথা বুঝছো, মানে এই প্রথম মনে আমরা ডরে দিনের বেলা জার্নি করছি। মনেই হচ্ছে না ডরের জার্নিতে যেতে ছিল, মনে হচ্ছে
সেটাই। আসলে কাহিনীটা হচ্ছে কি যে সবসময় তো আমরা যে জার্নি গুলোতে যাই ওগুলো রাতের অনা দিলে রাতেই পৌঁছে যাই, বাট আজকে আমরা এত দূরে যাচ্ছি যেখানে মাত্র একবার গেছিলাম আগে আমরা, সেই দিন
সেই প্রথমের দিকে ডরের প্রথম দিকটার সময় গুলোতে আমরা গিয়েছি।
রাইট, যদি ধরিস জ্যামের কথা তাহলে হয়তো 11:30-12 ঘন্টাও লাগতে পারে, আর যদি জ্যাম না থাকে সেই ক্ষেত্রে 9:30-9 ঘন্টায় আমরা।
সমস্যা নাই দোস্ত, 9 ঘন্টার মধ্যে মনে কর 5-6 ঘন্টা তো এমনি তো ফেসবুকে যে বর্তমানে যুদ্ধ চলে না,
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
ওগুলা দেখতে দেখতে চলে চলে। যখন মাঠে খেলা চলে মাঠের চেয়ে বেশি খেলা চলে ফেসবুকে, যাদের কোনো কাজ নাই কিছু নাই ফেসবুকে, মানে যা তা করে সব। যাই হোক, 9 ঘন্টার জার্নি করতে হবে ম্যাম। কি কথাবার্তা, এই শ্যামলি তুই কি আসছে?
না না না, শ্যামলিতেই না, শ্যামলি থেকে আমরা শ্যামলি বাসে উঠবো, ঠিক আছে? এবং শ্যামলি বাসে উঠে আমরা ডিরেক্ট চলে যাবো, মাঝপথে নেমে খাওয়া দাওয়া তুই করাবি, দেখে।
ওকে, এটা নতুন কি?
রাইট,
ওকে চলো তাহলে উঠে যাও, একটা টিকিটটা কেটে নিয়ে আসো, টাকাটা তুমি দিয়ে আসো।
টিকিট আমার পকেটে আছে, বললাম না আজকে আমি তোরে নিয়ে যাবো।
আচ্ছা আচ্ছা,
আজকে সবকিছু বিরল ঘটনা ঘটছে, কেন বলছো?
বিরল দিয়েই তো শুরু হয়েছে,
আমরা বিরলের মধ্যে দিয়ে যাবো, বিরল দিয়ে যাবো।
বিরল ঘটনা অলরেডি ঘটে গেছে, দক্ষিণ এই দিকটা কুকুরের যাত্রা ঘুরতেছে।
ভালো বলেছিস, চল রওনা দিই তাহলে।
ঢাকা থেকে প্রায় 10 ঘন্টার জার্নি করে পৌঁছে যাই দিনাজপুরের বাস স্ট্যান্ডে।
দিনাজপুর বাস স্ট্যান্ড থেকে বিরল নামক এলাকা হয়ে আমরা পৌঁছে যাই রবিপুর নামে আরেকটি এলাকায়, যেখানে আজকে ডর ধারণ করা হবে।
যেমনটা বলছিলাম দোস্ত, মানে জার্নি কিন্তু আসলেই বেশ লম্বা সম্ভব একটা জার্নি হয়ে গেল।
তোর একটা অদ্ভুত ব্যাপার বলি, টের পাচ্ছিস শীত?
এটা মানে আমি বলতে যাচ্ছিলাম তোর, এটা মানে শুনছে যারা,
হ্যাঁ হ্যাঁ,
তাদেরকে যদি আমরা শীতের কথা বলি ঢাকা শহরে বসে অবাক হয়ে যাবে। ওই যে বিরল ঘটনা,
একদম বিরল ঘটনা কিন্তু আসলেই তাই, কিন্তু এখানে ওয়েদারটা আসলেই একটু অন্যরকম, আর এই জায়গাটাতে মনে হচ্ছে যেন অন্য টোটাল এরিয়াটার চেয়েও ঠান্ডা আরেকটু বেশি,
আরেকটু বেশি।
অদ্ভুত একটা ব্যাপার যে আমাদের আজকের স্পট অবশ্যই ইনডোর, কিন্তু এই ইনডোরের ভিতরেও আমরা গাছগাছালি দেখতে পাচ্ছি,
এবং আউটডোরের চেয়ে বেশি ঠান্ডা হচ্ছে ইনডোরের মধ্যে।
এই ঘরের ভেতরে গাছ থাকার যে মূল ব্যাপারটা সেটা হচ্ছে যে ঘরটা আসলে খুব সম্ভবত কোনো স্কুল বা কোনো অফিসিয়াল কোনো পারপাসে এটা বানানো হয়েছিল, কিন্তু ফ্লোর বানানো হয়নি, জাস্ট মাটির উপরেই
ডিরেক্ট কিন্তু অনেকটাই কমপ্লিট করা হয়নি, অনেক কাজ বাকি রয়ে গেছে। এবং
প্রত্যেকটা জানালা ভাঙা, একটা জানালাও ঠিক করা নেই, এবং প্রতিটা পদে পদে লেখা আছে যে এখানে কেউ থাকে না, আসে না, যায় না।
এবং এটা আপনি যদি এক দর্শনে দেখেন, দূর থেকে দেখলেই বোঝা যাবে, এবং এর ভেতরে কিছু ঘটনা ঘটে গেছে, আরো ভবিষ্যতেও ঘটবে কিনা আমরা জানি না, তবে সেই জন্যই কিন্তু আমরা এত দূরে আপনাদেরকে নিয়ে এসেছি আবারও দিনাজপুর এলাকায়। এই ঘটনাগুলোতে আমরা যাব, মানে এই ঘটনা প্লাস আজকে আমাদের সাথে জার্নিতে যারা এসছে তিনজন বন্ধুকে আমরা আজকে পেয়েছি, তাদের এক্সপিরিয়েন্স গুলো আজকে আমরা শুনবো। তার আগে একটু আমি বলি যে দোস্ত, একটা ফোন কল আমি পেয়েছিলাম, দরে যারা আসতে চায় ফোন করে, সে খুব সম্ভবত পলাশ নামে কেউ একজন ফোন করেছে। সে ফোন করেছে কি প্রিয় ভাই যে রেসিপিটা বলে এইগুলো মেনটেন করে দর্শন আর বিষয়টা, সে নিজে উপভোগ করে এটা, কিন্তু সে বলছে যে ভাইয়া এটা সবার জন্য অ্যাপ্রোপ্রিয়েট নাও হতে পারে, কারণ অনেকে এই ভয়টা নিতে পারে না। তো এটা যেন আমরা একটু বলে দিই যে এটা যারা মনে করেন যে খুব বেশি ভয় নিতে পারেন না, তাদের এই রেসিপি মেনটেন করার দরকার নেই।
আমার দেখা যেটা সাইকোলজি, যারা সবচেয়ে বেশি ভীতু তারাই সবচেয়ে বেশি ভয় পেতে পছন্দ করে। আমার একটা ফ্রেন্ড আছে, চোখ এরকম নিজের হাতে ছোট করে তারপরে ভূতের মুভি দেখে, কিন্তু সে দেখবে, ভয় পেতেই তারা পছন্দ করে। এবং কারো যদি হার্ট দুর্বল হয়, আমি ড্যাম শিওর সে সাথে সাথে টিউন অফ করে দিতে পারবে। যদি হঠাৎ খুব বেশি ভয় পেতে থাকে, সেক্ষেত্রে অবশ্যই তৎক্ষণাৎ লাইট জ্বালান এবং নিজেকে নর্মালাইজ পজিশনে নিয়ে যান।
তো পলাশ, অনেক ধন্যবাদ যে আপনি ডরকে অনেক ভালোবাসেন এবং সেই ডরকে ভালোবেসে একটা পরামর্শ দিতে
বলে
আমরাও সেটা বলি। যদি আপনি মনে করছেন যে এই ভয়টা আপনি নিতে পারছেন না, প্লিজ আপনি সুইচ করতে পারেন,
তারপরে একটু পর আবার শুনলেন, কোনো সমস্যা নেই।
রাইট, তো আমাদের সুইচ করার কোনো অপশন নাই এবং আমরা চাইও না সুইচ করতে। যাদেরকে সাথে নিয়ে এসেছি তাদের ঘটনার দিকে চলে যেতে চাই এবং ধীরে ধীরে আমরা এই যেই বিল্ডিংটা, পরিত্যক্ত বিল্ডিংটার মধ্যে আছি দিনাজপুরের, তো এই বিল্ডিংটার যে ঘটনা আছে একটু একটু করে সেই ঘটনা আপনাদের সামনে
আপাতত এই মুহূর্তের জন্য জাস্ট এতটুকু বলে রাখতে চাই সুমন সবাইকে, সেটা হচ্ছে যে এই বিল্ডিংটার মধ্যে কোথাও না কোথাও একটা কবর স্থান আছে, কোন একটা বাচ্চা মেয়ের কবর, যেটা কিনা আমরা এখন পর্যন্ত খুঁজে পাইনি।
এবং সেটার জন্য আমরা যেই জায়গাটাতে বসেছি, এই জায়গাটা নির্ধারণ করতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে।
রাইট, আমরা অনেক চেষ্টা করে যতটুকু উপর থেকে বোঝা যায় যে কোথাও কোন রকম কবরস্থান বা মাটি খোঁড়া আছে কিনা, যদিও সেটা অনেক আগে, তারপরে আমরা যথেষ্ট সাবধানে বসেছি যাতে কোন রকম কোন ডিসরেসপেক্ট না হয়। যাই হোক, অনেকক্ষণ ধরেই কিন্তু আমরা জায়গার কথা বলে ফেলেছি, আমার মনে হয় শ্রোতারা বুঝে গেছে যে কিরকম একটা এনভায়রনমেন্টে আমরা আছি।
এবং এই মুহূর্তে যারা আছে তাদেরকে দিয়েই আমরা শুরু করি। প্রথমে হচ্ছে আমরা, আচ্ছা প্রথমে আমরা যাকে পেয়েছি তার পরিচয়টা একটু তার কাছেই জানি, আমাদের সামনে থেকে যে আছে, তো আমরা তাকে দিয়ে শুরু করতে চাই। আপনার পরিচয়টা ভাই একটু আমরা জানি যে কোথায় থাকেন, কি করছেন।
আমি মেহেদি হাসান অয়ন, আমি ঢাকা কলেজে ইন্টারমিডিয়েট পড়ছি, ফার্স্ট ইয়ার এক্সাম দিলাম। আমি যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আমার একজন স্যার, স্যারের কাছে শোনা। উনি যদিও ময়মনসিংহে ওনার জন্ম, কিন্তু ছোটবেলাটা উনি কাটিয়েছেন ওনার নারায়ণগঞ্জে আদমজি এলাকায়। ওনার বাবা ওখানকার জুট মিলে সরকারি চাকরি করতেন, সেই কারণে ওনারা কোয়ার্টারে থাকতেন
অনেক আগে।
হ্যাঁ, এটা হচ্ছে প্রায় আপনার ঘটনাগুলি ঘটছে স্বাধীনতা পরবর্তী আমলে, বাট ওই সময়কারই। তো ওখানে ওনারা যখন থাকতেন, তো ওনাদের বাড়ির কাছেই একটা ছোট পুকুরের মতো ছিল। এখানে বলে রাখা দরকার, ওনাদের বাড়ির আশেপাশে যখন পাকিস্তান আমল, সেখানে অনেক বিহারিরাও ছিল, বিহারি জনগোষ্ঠী। ওই পুকুরে দেখা যেত 1971 সালে যখন আমাদের মুক্তিযুদ্ধ শুরু হয়, ওখানে রাজাকার আলবদর যারা বাহিনী ছিল এবং প্লাস সেখানকার যে স্থানীয় বিহারিরা ছিল, অনেক বাঙালি মানুষ ওনাদেরকে এনে টর্চার করতো এবং দেখা যেত অনেকেই জবাই করার পর ওই লাশগুলো পুকুরে ফেলে দিত। ওই পুকুরে ফেলে দেওয়ার কারণে আর কি ওই পুকুরটা এমনিতেই মানুষের কাছে এমনি একটু মানে ভীতিকর টাইপের ছিল। আর যুদ্ধের পর পর সময় যখন বাংলাদেশ স্বাধীন হয়, বিহারিরা ওখান থেকে বেশিরভাগরাই চলে যায়, দু তিনটে পরিবার সম্ভবত ছিল ওখানে। তো ঘটনা মেনলি ঘটতে শুরু করছে হচ্ছে স্বাধীনতার পরের সময়টায়। স্যাররা যখন ছোট, সেই সময় বাড়ির কাছেই বিহারি দু তিনটে পরিবার ছিল বিহারি। তো একজন ছিলেন তার পরিচিতই, সম্ভবত কারণে আমি নামটা বলছি না, উনি তখন বয়সে তরুণ। ওনার হচ্ছে উনি HSC পরীক্ষা দেওয়ার পরে যেই দিনের ঘটনা, ওই দিন হচ্ছে তার রেজাল্ট বের হওয়ার কথা। তো উনি দুপুরে বন্ধুদের সাথে একটু আড্ডা দিয়ে বাড়িতে এসে মাকে এসে বলছে, মা আমি একটু পুকুরে নেমে গোসল করে আসি, বেশিক্ষণ লাগবে না। তো উনি গামছা টামছা নিয়ে গেলেন গোসলে, গোসল করতে পুকুরে। তো প্রায় এভাবে 10-15 মিনিট করে প্রায় 1 ঘন্টার মতো পার হয়ে গেলে ওনার আর দেখা নেই। ওনার মা একটু চিন্তিত হয়ে গেছে যে উনি যদিও ভালো সাঁতার জানে, কিন্তু এতক্ষণ লাগার তো কথা না গোসল করতে। তো উনি পুকুরের এখানে আসতে, পুকুরের কাছে এসে দেখে কেউ নাই, এমনকি ওনার হচ্ছে ওই সাবান বা ওই জিনিসপত্রগুলি ওখানে আছে, গামছাটা ওখানে, বাট উনি যে গোসল করে উঠে যে গা মুছছে বা এরকম কিছু সেরকম কোনো সাইন নাই। তো উনি তখন গিয়ে তার আশেপাশে যে মানুষজন ছিল তাদেরকে ডাকাডাকি করছে, তারপর মানুষজনের হয়েছে, অনেক খোঁজাখুঁজি হয়েছে, পাওয়া যায়নি। পরবর্তীতে যখন ওই জেলে বা ওনাদেরকে খবর দেওয়া হয়েছে, ওনারা এসে পুকুরে মানে তলায় জাল টানার পরে ওনার মৃতদেহ পাওয়া গেছে। আর এটা আসলে খুবই মর্মান্তিক ঘটনা ছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, অনেকেই প্রথমে ভাবছে যে হয়তো কোনো ধরনের অ্যাক্সিডেন্ট, কিন্তু এরকম ঘটনা পরবর্তীতেও হচ্ছে যে কয়েকজন বিহারি তারা গোসল করতে নামছে আর উঠতে পারেনি।
ওকে, মানে পয়েন্টটা হচ্ছে এই জায়গাতে, মানে এই দুর্ঘটনাগুলো ঘটছে মূলত বিহারীদের সাথে।
বাঙালি যারা নামতো তাদের কোনো সমস্যা ছিল না, জাস্ট বিহারীরা নামলেই যত ভালোই সাঁতারজনক, যদি ডিপার পজিশনে চলে যেত আর উঠতে পারতো না। আর এই কারণে আর কি সারদা যখন ছোট আর কি, আর পুকুরের পাশে একটা ছোট চালা মতো ঘর ছিল, ওটা আর কি জমঘর নামে পরিচিত, ওখানে আর কি মেইনলি ওই স্বাধীনতার সময় টর্চার সেল হিসেবে ইউজ হতো ঘরটা। তো ওই পুকুরটা আর কি লাস্ট মানে আমি যখন স্যারের কাছে শুনছিলাম 2 বছর আগে, এখন আরবানাইজেশনের কারণে হয়তো পুকুরটা নাও থাকতে পারে, তবে স্যারের সাথে যোগাযোগ তো হয়নি, যোগাযোগ হলে আমি ডটিংকে জানানোর চেষ্টা করবো।
আমরা এই ঘটনাটা জানতে চাই আপনার স্যারের কাছ থেকে, অবশ্যই যদি আপনি জেনে থাকেন প্লিজ ডটিং ফোন করবেন, কারণ এই পুকুরটার লোকেশনটা কোথায় এবং এটা কোন পুকুর এটাও আমরা একটু জানতে চাই। ওকে, সো নেক্সট ঘটনার দিকে যাই, নেক্সট আর কোন এক্সপেরিয়েন্স আছে কিনা?
নেক্সটে হচ্ছে আমার এক পরিচিত বড় ভাই, নামটা বলতে চাচ্ছি না, তো উনি হচ্ছে ম্যারিড, প্রায় 2 বছর আগের ঘটনা, বেশি না। তো উনি যখন বিয়ে করে নতুন একটা বাসায় সেটেল হন, তো বাসাটা আর কি প্রায় 10 থেকে 15 বছরের পুরনো, এমনিতে রং টং করানোতে নতুনই দেখা যায়। তো বাসায় যখন উঠলেন, প্রথম কয়েকদিন তেমন কোনো সমস্যা হয়নি, ওনারা দুজনই ছিলেন, তো দেখা যেত আর কি ভাই সারাদিন অফিস অফিস করে বাসায় আসার পর ক্লান্ত থাকতেন, তার বেশি একটা রাত জাগতেন না। 2 দিন পর থেকেই হঠাৎ একটা মানে ঘটনা উনি লক্ষ্য করেন, যে ওনার ওয়াইফ সম্ভবত রাতের বেলা ঘুম হচ্ছে না তার ভালো মতো। উনি দিনের বেলা উঠলে হয়তো ওনার ওয়াইফ কমপ্লেন করতো যে আমি রাতের বেলা ঘুমাচ্ছি, কিন্তু আমার মানে কেমন যেন একটা অস্বস্তি লাগতেছে, যে আমার মনে হচ্ছে যে কেউ যেন মানে আমার আমার পেছনে হয়তো দাঁড়ায় আছে, আমি কাজ করতেছি রান্নাঘরে আমার পেছনে দাঁড়ানো বা এরকম।
ওনার ওয়াইফ
দেখা যেতে পারে মনের ভুল, কারণ প্রমাণ ছাড়া তো এইভাবে বলা থাকে, অনেকেরই এরকম ফিল হয়। তো উনি এক রাত্রে বেলা হঠাৎ মানে ঘুমটা কোনো কারণে ভেঙে গেল, তো উনি চেয়ে দেখলো কি যে খাটের যে কিনারটা এই যে সেখানে আর কি ওনার ওয়াইফ পা ঝুলিয়ে উনি মানে স্ট্রেট বসা, মানে ওনার দিকে হচ্ছে চুলটা মানে ঘাড় মুখ ফিরিয়ে উনি বসে, পিঠটা ওনার দিকে। তো উনি ভাবলেন যে হয়তো কোনো কারণে ঘুম আসছে না, তো হয়তো উনি বসে আছে, কিন্তু ওনার কাছে বসার ভঙ্গিটা কেমন একটু অস্বাভাবিক লাগলো, মানে পিঠ একদম সোজা করে কেমন যেন একটা। তো ওনার একটু ভয় হলো, উনি জাস্ট আর কি টাচ করলেন ওনার ওয়াইফের ঘাড়ে, টাচ করে বললেন যে তোমার কি কোনো মানে শরীর খারাপ, কি ঘুম আসছে না বা এরকম। উনি প্রথমে তেমন কিছু একটা মানে যখন আস্তে করে ধাক্কা দিল ওনার শরীরে, উনি জাস্ট ঘাড়টা মানে কি বলবো, সাধারণ মানুষের পক্ষে আসলে তো পুরোপুরি ঘাড়টা ঘোরানো সম্ভব না, কিন্তু প্রায় উনি 360 মতো উনি ঘাড়টা আর কি ঘুরায় ওনার দিকে তাকাচ্ছে। এবং এই জিনিসটা দেখার পরেই তো এমনিতে সাধারণ মানুষের সেন্স ঠিক থাকে না, তার উপরে দেখলেন যে আর কি ওনার ওয়াইফের চোখ দুটো হচ্ছে বিড়াল বা বাঘ জাতীয় চোখগুলি যেরকম জলে অন্ধকারে ঠিক সেরকম
নিশাচর
প্রাণীদের মতো চোখ জ্বলতেছে, এবং মুখটা মানে এমন একটা হিংস্র প্রকৃতি মানে প্রচন্ড ভয়ঙ্কর, এবং উনি মানে পাথরের মতো হয়ে গেছে, আসলে ওনার কোনো মাথা কাজ করতেছে না, উনি কি করবে। তো উনি মানে এরকম একটা সেন্স আসলো একটা পর্যায়ে, এবং উনি মানে জোরেই একটা ধাক্কা দিল ওনাকে যে কি হয়েছে তোমার, এরকম কিছু একটা বলে। এই ধাক্কাটা দেওয়ার পরেই হঠাৎ করে দেখলো যে মানে উনি চোখ বন্ধ করে তারপর একদম খাটের মধ্যে এলিয়ে পড়ছে ওনার ওয়াইফ।
আচ্ছা,
তো উনি রাত্রবেলায় পানি ছিটা দিল মুখে আর কি, জ্ঞান ফিরতে পরে ওনার ওয়াইফের কিছুই মনে নেই, যে ওনার ঘুম ভেঙে গেছে রাত্রে, উনি কাটে পা ঝুলিয়ে বসা, কিছুই মনে নেই। তো তখন প্রথম বুঝলেন যে ওনার ওয়াইফ আসলে সত্যি সত্যি কিছু একটা টের পাইছেন, যেটা ওনার আসলে নজরে আসে নাই এতদূর।
এবং উনি এর আগে কি ওনার ওয়াইফ ওনাকে বলেছিল যে উনি এই ধরনের কোনো কিছু অস্বাভাবিক কিছু?
হ্যাঁ, ওনার তো যে বললাম যে রান্নাঘরে কাজ করতেছে বা বাসায় যখন,
ওইটা তখন উনি ইগনোর করেছেন,
উনি তো তখন আর কি টের পায় না, হয়তো একলা থাকে বাসায় হতেই পারে। পরবর্তীতে দেখা গেল যে ওনার হাজবেন্ড আমার ভাই, উনি একটু চিন্তায় পড়লেন যে আসলে ঘটনাটা কি হলো কালকে রাত্রে। তো পরের দিন রাত্রেও ঠিক একই কাহিনী, এবারে উনি দেখলেন যে উনি আর বিছানায় নাই, উনি জাস্ট মানে বারান্দায় গিয়ে তার বারান্দার সাইডে যে ওয়ালটা, সে ওয়ালের মধ্যে উনি অনবরত তার যে হাতের নখ দিয়ে আঁচড়াচ্ছে দেয়ালটা, মানে দেখা যাচ্ছে কি একটা বাঘ বা বিড়াল জাতীয় কোনো প্রাণী যেমন আশ্রয় দেয়া মানে কোনো একটা দরজা বা কিছুতে ওই রকম। আর মানে চুলগুলি ছাড়া ব্যাপারটা এমনিতে দেখলি রাত্রেবেলা গাছি বানানোর মতো, তো উনি তারপরও সাহস হারান নাই, উনি জাস্ট গিয়ে মানে আবার পেছন থেকে ডাক দিল, এবার আর টাচ করে না গিয়ে পেছন থেকে ডাক দিয়ে বলতেছে তোমার কি হয়েছে বা কি এরকম করতেছে কেন। ঠিক সেই সময় আবারও ঠিক একই ভাবে 360 অ্যাঙ্গেলে ওই ওনার ওয়াইফ ঘাটটা ঘুরাইছে এবং চোখ সেই আগের মতনই সোজা একটা আভা, আর মানে একটা গোঙানোর মতো শব্দ করতেছে যেমন ওই জন্তু জানোয়ার যেমন চাপা গর্জন করে ঠিক সেই রকম টাইপের। তো এটা দেখার পরে উনি আবারও মানে একই অবস্থা প্রচন্ড ভয় পাইছে। তারপরে আর কি মানে কিছুক্ষণ এভাবে তার দিকে তাকানো অবস্থায় হঠাৎ করেই দেখা গেছে ওই আগের রাত্রের মতোই জাস্ট সেন্সলেস হয়ে উনি পড়ে গেল। এরপরে ওই আবার ওই পানি ঝাপটা দিল মুখে, জাস্ট কিছুই মনে থাকে না, জাস্ট একটা জিনিস যেটা ওনার ঘাটটাই ব্যথা থাকে, যে মানে মনে হচ্ছে যে তার ঘাটটা পেছন দিকে কেউ একটা মানে প্রেস করার কারণে ঘাটটা খুব ব্যথা করছে এরকম থাকে। এবার আর উনি জিনিসটা আর কি নর্মালি নেয় নাই। আমার ভাই উনি পরবর্তীতে একজন হুজুরকে মানে ইনফর্ম করছে ব্যাপারটা, তো হুজুর এসে ওনাদের বাসায় আর কি চেক করে গেছেন এবং যাওয়ার আগে বলছেন যে বাসাটায় মানে খারাপ কিছু একটা আছে, এটা আসলে মানে যে এটা ওয়াইফের উপরেই উনি প্রভাবটা ফেলছে এই জিনিসটা। তো উনি আর কি কিছু পানি পড়া দিয়ে গেছে আর একটা তাবিজের মতো দিয়ে গেছিল যে এটা বসেছে সারাক্ষণ রাখতে আর বাসাটা যত তাড়াতাড়ি সম্ভব বসে ছেড়ে দিতে। এটা এতটাই স্ট্রং পজিশনে যে আসলে ওনার কিছু করে নেই এবং এটা অনেকদিন আগে থেকেই হচ্ছে, কিন্তু বাড়িওয়ালা এটা ইনফর্ম করে নাই ওদের।
আগে যারা হয়তো এই বাসাটাতে থাকতো তাদেরও হয়তো
তাদের সাথেও সম্ভবত হয়েছে, কিন্তু সেটা জানার উপায় নেই কারণ আর কি ওই বাসাটা অনেকদিন ধরেই খালি পড়েছিল। তো হুজুরের কথা অনুযায়ী পরে আর কি বললো যে চলো আমরা অন্য একটা বাসায় চলে যাই, এখানে না থাকাই ভালো। পরবর্তীতে ওনারা শিফট করছে অন্য একটা বাসায়, আসলে উনি ধানমন্ডি ওই এলাকাতেই থাকে নাই, অন্য একটা এলাকায় চলে গেছে রাজার বাজার বা এরকম একটা ওইদিকে এলাকায়। আর এরপরে থেকে আর কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই।
বাসা চেঞ্জ করার পর
ওনাদের সাথে আর কোনো এরকম এক্সপিরিয়েন্স হয়নি।
ওকে, মানে উনি এতই ভয় পেয়ে গেছে যে পুরো এলাকা ছেড়ে চলে গেছে।
আসলে ঘটনাটা কি আমরা তো আসলে শুনে ফিল করতে পারি না, কিন্তু যার সাথে ঘটে তার কাছে তো আসলে ব্যাপারটা খুবই ভয়ঙ্কর।
মানে আমি আসলে এই ঘটনাটা শুনে একটা কথা আমি জানি না ডরে আগেও হয়তো শেয়ার করেছিলাম কিনা, মানে আমি একটা ডকুমেন্টারি দেখেছিলাম, একটা ইউকের একটা ঘটনা আছে যেখানে হচ্ছে একটা মানে স্কুলের বাচ্চাদেরকে হয় না কিছু স্টাডি ট্যুরে নিয়ে যাওয়া হয় বিভিন্ন জিনিস দেখানোর জন্য। একবার স্কুল পড়ুয়া কিছু বাচ্চাদের একটা মিউজিয়ামে নিয়ে যাওয়া হয়েছিল, তো সেই মিউজিয়ামের মধ্যে অনেক পুরনো জিনিসপত্র আছে এবং সেই পুরনো জিনিসের মধ্যে একটা হচ্ছে একটা মমি ছিল, প্রায় কয়েকশো বছরের মানে পুরনো একটা মমি ছিল। তো ওই বাচ্চাটা সমস্ত কিছু ঘুরে দেখতে দেখতে যখন ওই মমিটার কাছে আসে, মমিটা যখন দেখে, দেখার পর তার মাঝে একটা কেমন জানি একটা অদ্ভুত লাগে, মানে সে খুব মনে মনোযোগ দিয়ে মমিটা দেখছে এবং তার কাছে মনে হলো যে মমিটা আসলে মানে জীবন্ত। তো সে এটা নর্মাল চলে যায়, একটু শেষ বাসায় চলে আসে। তো ঘটনা হচ্ছে যে বাসায় আসার কয়েকদিন পর থেকে মানে কিছু অদ্ভুত জিনিস বাচ্চাটার সাথে ঘটতে শুরু করে। তার বয়সটা তখন হবে কি 12-13 এরকম বয়স হয়তো বা হবে। সে যখন রাতে ঘুমিয়ে থাকছে, ঘুমের ঘরে ঠিক ওই মমিটার স্বপ্ন দেখছে এবং মনে হচ্ছে যে ওই মমিটা মানে কোথাও আছে, আশেপাশে আছে কোথাও। এবং এমনও হয়েছে যে একটা সময় ওই বাচ্চাটা তাদের বাসার মধ্যে মমিটার অস্তিত্ব টের পাওয়া শুরু করে, দেখতে শুরু করে যে ওই দেয়ালের পাশে বা ডাইনিং রুমে বা কোথাও করিডোর দিয়ে ওই মমিটা হেঁটে যাচ্ছে, অলওয়েজ তার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে। ফলে ছেলেটার মাঝে অ্যাবনর্মাল কিছু আচরণ চলে আসে, যেটা বাবা মা প্রথমে ভাবে যেহেতু বয়স হচ্ছে, এক বয়স থেকে আরেক বয়সে চেঞ্জ হয় তো কিছু একটা পরিবর্তন আসে, তো তারা ধরে নিয়েছিল এটাই। কিন্তু একটা পর্যায়ে দেখা গেল যে আসলে পরিবর্তনটা অন্য ধরনের একটা পরিবর্তন এবং পরবর্তীতে তারা মানে ছেলেটার অবস্থা এমন হয়ে যায়, ছেলেটা ভয়ে মানে বাবা মাকে দেখলেও ভয় পেয়ে যেত, এত ভয় পাওয়া শুরু করে। তো একটা পর্যায়ে তারা একটা পাদ্রির শরণাপন্ন হয় এবং পাদ্রিটা প্রথমে অনেক চেষ্টা করেছে মানে ওই মমিটার ছায়াটা কোনোভাবেই ছেলেটার উপর থেকে কাটানোর জন্য, কিন্তু পারেনি। শেষ পর্যন্ত মানে তারাও সেই শহর ছাড়া হয়ে গেছিল, বাবা মা ছেলেকে নিয়ে অনেক দূরে অন্য একটা শহরে চলে যায়। এর পরবর্তীতে বাকিটুকু পাওয়া যায়নি কারণ ছেলেটা এখনো বড় হয়নি, হয়তো বা আরো 5-7-10 বছর পরে যদি কোনো কিছু থেকে থাকে তাহলে হয়তো বা পাওয়া যেতে পারে। তো যাই হোক, মানে এই জন্য বললাম যে দেখেন ওই বাসাতে কিন্তু আরো একজন মেম্বার ছিল, তিনি কোনো অস্তিত্বই টের পায়নি, টের পেয়েছে শুধুমাত্র একজনই। তো কিছু কিছু সময় ওই ধরনের জিনিসগুলা পার্টিকুলার কাউকে বেছে নেয়, কিছু কিছু জিনিস হয়তো বা তাদের মাঝে থাকে, সেটা তাদের রাশি হতে পারে বা তাদের জন্মের কোনো সময় হতে পারে, যেই কারণে ওদেরকেই বেছে নেওয়া হয়। তো এনিওয়েজ, দুটো ঘটনা আপনার শুনে ফেললাম, তো অনেক ধন্যবাদ অয়নকে তার যেই জানা ঘটনাগুলো রয়েছে এগুলো আমাদের ডটিং এর সাথে শেয়ার করার জন্য। তো এবার হচ্ছে নেক্সট যে আছে, এবার আমরা তার কাছে যাব, তার কিছু ঘটনা শুনবো, কিছু এক্সপিরিয়েন্স তারও রয়েছে যেগুলো সে আমাদের সাথে শেয়ার করতে চায়। সো আমরা সেই ঘটনায় যাওয়ার আগে আরো একবার একটু মনে করিয়ে দিতে চাই আপনাদেরকে, যদি আপনারা ডরের যাত্রায় যোগ দিতে চান আপনারা ফেসবুকে চলে আসতে পারেন। ফেসবুকে যে পেজ রয়েছে আর যে সুমন নামে একটা পেজ পাবেন, সেই পেজে এসে আপনি আপনার মতামত গুলো জানাতে পারেন। হয়তো বা স্ট্যাটাস দেখে আপনার মনে হতে পারে পেজটা অনেকদিন যাবৎ দাবার করা হয় না, কারণ আমি আসলে স্ট্যাটাসটা খুবই কম দিই পেজে, কিন্তু আপনি যদি ইনবক্স করেন আমাকে, যদি আপনি আপনার এক্সপিরিয়েন্স গুলো জানাতে চান, আমি অবশ্যই রিপ্লাই দিব। অলরেডি এই পেজে যারা ইনবক্স করেছে এবং আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে, আমি তাদেরকে রিপ্লাই দিয়েছি, তাদের সাথে আমার কথা হয়েছে, এবং সেই ইনবক্স এর মধ্য থেকে কেউ কেউ ডরে এখনো পর্যন্ত এসেও গেছে। তো এই হচ্ছে আপনাদের প্রতি আমার মেসেজ রইল, যদি চান আপনারা চলে আসতে পারেন, অথবা ডরের যেই জিমেইল অ্যাকাউন্টটা রয়েছে ইমেইল করতে চান dor8920@gmail.com, এখানে আপনি ইমেইল করতে পারেন আমাদেরকে। এবার আমরা পরবর্তী যে অতিথি আছে তার কাছে চলে যাই, তার কিছু ঘটনা রয়েছে, তার পরিচয়টা একটু জানি।
জি ভাই, আমার নাম মোহাম্মদ আশিকুজ্জামান হৃদয়, আমি এসেছি ঢাকা কলেজ থেকে, আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার পরীক্ষা দিলাম এবার।
ওকে, সো দুজন দ্বিতীয় জন আমরা ঢাকা কলেজ থেকে পেয়েছি। আমরা একটু ঘটনার দিকে চলে যাই, আপনার কি ধরনের ঘটনাগুলো আপনি শেয়ার করতে চান? ঘটনাগুলো কি আপনার নিজের সাথে ঘটেছে নাকি অন্য কারোর সাথে?
না, নিজের সাথেও যদিও কিছু কিছু ঘটনা ঘটছে, তো এখন আমি যে ঘটনাটা বলবো এটা আমার ফুফার সাথে ঘটা।
আচ্ছা, তো আপনার এখনো খুব একটা ঘটনা আপনি বলছেন যে আপনার সাথে ঘটে নাই, এবং আপনি সায়েন্সেও পড়ছেন, তো আপনি কি বিলিভ করেন তো এই জিনিসগুলোতে?
আসলে ভাইয়া অনেক জিনিস আছে যেগুলা সায়েন্স দ্বারা ব্যাখ্যা করা যায় না, যেমন আমার সাথে একটা ঘটনা ঘটছিল যেটা আমি আজও পর্যন্ত আপনার সাইন্স দ্বারা ব্যাখ্যা বা সমাধান খুঁজে পাইনি।
কিরকম সেটা?
তো ঘটনা যেটা ছিল সেটা হলো, আমরা ফার্স্ট অফ অল ঢাকা আসি আজ থেকে 12 বছর আগে, আমরা একটা বাসায় ছিলাম, তো ওই বাসা থেকে শিফট করে 3-4 বছর পর অন্য আরেকটা বাসায় যাই।
আচ্ছা,
তখন আমি ক্লাস 5 এ পড়ি, বাসার বর্ণনাটা আগে দিয়ে নিই। রুম ছিল 4টা, তো এর মধ্যে 2টা ছিল বেডরুম, একটা গেস্ট রুম এবং মাঝখানে আর কি ডাইনিং। তো 2টা বেডরুম আর কি পাশাপাশি, তো ডাইনিং এ ছিল আমাদের বাথরুমটা, আর যে 2টা রুম পাশাপাশি ওই 2টা রুম থেকে ডাইনিং স্পেসটা সম্পূর্ণ দেখা যেত দরজা দিয়ে। তো পারিবারিক সমস্যার কারণে আমার আব্বা আম্মু দেখা গেছে ওই দিন আলাদা শুইছে, তখন যেহেতু আমরা ছোট ছিলাম, তো আমার 2টা বোন, তো ওই বোন দুইজন আমার আম্মুর কাছে শুইছে আর আমি শুইছি আমার আব্বুর কাছে। তো দেখা গেছে মাঝরাত্রে হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেছে, তো ঘুম ভেঙে যাওয়ার কিছুক্ষণ পরে আব্বুর মানে বাথরুমে যাওয়ার জন্য উঠছে, আমি আব্বুকে জিজ্ঞাসা করতেছি আব্বু কোথায় যাইতেছেন, তো আব্বু বলতেছে যে একটু বাথরুম থেকে আসি। তো আমি বললাম যে আব্বু লাইটটা জ্বালাই দিয়ে যান, আমি খুব ভয় পাই, তো আব্বু তখন আর কি লাইটটা জ্বালায় না, বলে তুমি শুয়ে থাকো বাথরুম তো এখানেই, আমি যাই বাথরুম থেকে আসি। তো পরে আমি শুয়ে আসি, তো এর মধ্যে আমরা যে বেডরুমে ঘুমাইছি বেডরুমের ভেতরে একটা বাথরুম ছিল, তো ওই বাথরুমে গেছে মূলত আব্বু। তো বাথরুমের নিচ থেকে মানে দরজার নিচ থেকে যে ফাঁকা জায়গাটুকু থাকে ওইটা থেকে তো লাইট আসে, তো আমি ভাবলাম যে যেহেতু হালকা হালকা লাইট আসতেছে ভয়ের কোনো কারণ নেই, তো আমি শুয়ে আসি বাট আমার ঘুম আসতেছে না। তো তার কিছুক্ষণ পরেই আমি যে শুয়ে আসি আমাদের দেয়ালের দিকে মুখ করে, তো এই দেয়ালের দিকে আমি তাকাইছি, হঠাৎ করে দেখি কি যে লাইট মানে টর্চ লাইট মারলে জানালা পিছন থেকে টর্চ লাইট মারলে জানালাটা তখন অফ ছিল পরিষ্কার মনে আছে, তো আমাদের জানালাটা ছিল কাঁচের তৈরি, কাঁচের। তো এখন যদিও কেউ টর্চ লাইট মারে যত শক্তিশালী টর্চ লাইট হোক আলোটা পড়ে ছড়িয়ে যাবার কথা, বাট দেখা গেছে যে আলোটা পড়ে ছড়িয়ে যায় নাই, ওইটা ওইভাবে মানে ওই ওয়ালে একবার জ্বলতেছে একবার নিতেছে।
এটা কি বুঝতে পারছেন যে এটা জানালার বাইরে থেকে আসছে?
হ্যাঁ, জানালার বাইরে থেকে আসছে, কারণ ঘরের ভিতর থেকে আসার তো কোনো স্কোপ নাই, এবং আমি যে জায়গাটায় শুয়েছি আমার পিছনে জানালা এবং সামনে আমি দেখতে পাইতেছি।
কয়তলায় ছিল যেন
বললো? এটা নিচতলা। তো আমি ভাবলাম যে হয়তো রাত্রে আপনার গার্ড টার্ড পাহারা দেয়, তো তাদেরই লাইটের আলো হয়তো হবে। তার কিছুক্ষণ পরে ডাইনিং এর দিকে আমার চোখ গেছে, তো হঠাৎ করে ভাই আমি দেখলাম যে ডাইনিং থেকে মানে কালো একটা অবয়বের মতো কালো কাপড় পরা তো আমার দিকে এগিয়ে আসতেছে, তো তার পায়ের দিকে আমি লক্ষ্য করলাম, তার পাটা অবশ্য আপনার মাটিতে ছিল না, তার পাটা দেখা গেছে সন্নি হয়েছিল উপরে, তো সে ওইভাবে আমার দিকে হেঁটে আসতেছে। তো আমি ওইটা দেখে আমি আর নিজের ই ঠিক রাখতে পারি না, আমি জোরে আব্বু বলে চিৎকার করে উঠছি, তো চিৎকার শুনে আমার আম্মু ওই রুম থেকে দৌড়ায় আসছে, আমার আব্বু পরে যত সম্ভব দ্রুত বাথরুম থেকে বেরিয়ে আসছে, পরে বলতেছে কি হয়েছে কি হয়েছে। তারপর ভাই আমি অবশ্য সেন্স হারাইছিলাম না, আধা ঘন্টা ধরে আমার বলার মতো কোনো পরিস্থিতি ছিল না কিছু, আমি শুধু কান্না করতেছিলাম। তো দেখা গেছে তারপরের দিন সকালে হুজুর আনছে, হুজুর আইন আমাকে ঝাড়াইছেই করছে। তো তারপর আব্বু আম্মুকে বললাম এই ঘটনাটা, তো তারা সব শুনে তারপর ওই বাসাটা আমরা ছেড়ে দিয়ে আগে যেই বাসায় ছিলাম আর সেই বাসার আর কি পাশের বাসাটাই থাকি আমরা
বর্তমানে। ওকে, তো তাহলে বলা যায় যে আপনার সাথে একটা ছোটখাটো ঘটনা ঘটে গেছে।
চার মিনিটের ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে। আপনারা শুনছেন আরজে কিবরিয়ার ডর বিথ সুমন এবং রেহান, সাউন্ডে রয়েছে লোবান। আজকে ডরে রয়েছে তিনজন বন্ধু, অয়ন, হৃদয় এবং মোস্তফা। প্রতি বৃহস্পতিবার রাত ১২টায় আমরা ডর নিয়ে থাকি আপনার সামনে, হন্টেড বাই ফ্রান মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর কাঁচা খেয়ে ফেলার ভয়াবহ স্বাদ নিয়ে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি এখন ডরের সাথে। এখন থেকে ডরের মুহূর্তগুলো আরো বেশি কাঁচা এবং টাটকা করতে সাথে রাখো প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, কারণ ডর মানে ভয় আর ক্যান্ডি মানেই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
আসছে আপনাদের ফেভারিট ব্যান্ড।
এই ফাঁকি একটু ক্যান্ডি খেল।
হ্যালো ব্রাদার, ছোটদের ক্যান্ডি ছোটদের জন্য ছেড়ে দিন না, এই নিন পাওয়ার ক্যান্ডি। পাওয়ার ক্যান্ডি, দ্য ম্যান ক্যান্ডি। ৩৬ বছর কাকেও কেউ
এলিয়েন থেকে দিয়ে দোকানে ছোঁয়া বানানো ছাড়াও বাড়িতে কাপড় কাটা থেকে শুরু করে বাচ্চাকে ঘুম পাড়ানো সহ সব কাজ করিয়ে নিচ্ছে।
দোকানাই ছিল কাঁচা পেঁপে, কাঁচা কলা, কাঁচা মরিচ খরিদ করতে, এইগুলান দামি বেশি না। হঠাৎ করে মাথায় বুদ্ধি এলো, আমি তখন ধরাই দিলাম প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। বাস তারপর থেকে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি কাঁচা আমের সাথে কি যে মজা পাইল।
কাঁচা আমের সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, কাঁচায় যখন খাবেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি খান।
ফিরে আসলাম চার মিনিট পর, আপনি আবারও শোনা শুরু করলেন ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আজকে ডরে রয়েছে তিনজন বন্ধু, অয়ন, হৃদয় এবং মোস্তফা। এই বন্ধুর জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ভৌতিক ঘটনা নিয়ে ধারণ করা এই ডরটি আপনারা শুনতে পাচ্ছেন। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং এই ডরে যারা অংশগ্রহণ করতে চান তাদের সবার জন্য বলছি এই নম্বরে ফোন দিয়ে আপনার জীবনের ঘটনাগুলো যা ঘটে গেছে সেটা আপনি বলতে পারেন খুব ছোট করে, এবং সেল নম্বরটি অবশ্যই দেবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আরো একবার বলছি 09613892892। প্রিয় শ্রোতা, দরের ব্রহ্মর্ষক ঘটনায় আমরা আবারও প্রবেশ করছি। দর
আব্বু আম্মুকে বললাম এই ঘটনাটা, তো তারা সব শুনে তারপর ওই বাসাটা আমরা ছেড়ে দিয়ে আগে যেই বাসায় ছিলাম আর সেই বাসার আর কি পাশের বাসাটাই থাকি আমরা।
তাহলে বলা যায় যে আপনার সাথে একটা ছোটখাটো ঘটনা ঘটে গেছে। ছোটখাটো বলাটা আসলে ঠিক হবে না, কারণ আপনার সাথে যেহেতু ঘটেছে ওই মুহূর্তটা আপনি ফিল করেছেন, আপনার জন্য অনেক বেশ বড় সড় একটা ঘটনা। ওকে, এবার মূল ঘটনার দিকে যাই। আপনি কি কি আর এক্সপিরিয়েন্স রয়েছে যেগুলো অন্যদের সাথে ঘটেছে আপনি শেয়ার করতে চান আমাদের সাথে?
ভাই, এখন আমি যে ঘটনাটা বলবো, ঘটনাটা আজ থেকে ২৫ বছর আগে। তো ঘটনাটা ঘটে আমার ফুফার সাথে। তো আমার ফুফার বাড়ি ছিল তখন আপনার মহাজন নামক গ্রামে, এটা নড়াল ডিস্ট্রিক্টে। গ্রামটা মানে এমন একটা জায়গায় যে গ্রামে দেখা যেত কিছু দূর হেঁটে হেঁটে বাড়ি পাওয়া যেত, আর শুধু মাঠ আর মাঠ। তো এখনো আছে গ্রামে,
জনবসতি অনেকটাই কম,
অনেকটাই কম। তো আমার ওই ফুফা তখন মিলে কাজ করতো। তো দেখা গেছে স্বভাবত হাটের দিনগুলোতে মিল থেকে আসতে খুব লেট হইতো। এর কিছুদিন আগে, ২-৩ দিন আগে, ওই যে গ্রামটা আছে মহাজন গ্রাম, ওই গ্রামের পাশ দিয়ে একটা নদী গেছে নবগঙ্গা। তো ওই নবগঙ্গা নদীর একটা শাখা প্রবাহিত হয়েছে আমার ওই ফুফাদের বাড়ির পাশ দিয়ে। তো আমার ওই ফুফা যখন যাইতেছে, তার কিছুদিন আগে, ৩-৪ দিন আগের ঘটনা, যে একটা মেয়ে ওইখানে একটা শাখো ছিল নদীর উপরে, সাঁকোটার মাঝ বরাবর দেখা গেছে গলায় দড়ি নিছে।
আচ্ছা,
মেয়েটা কি কারণে গলায় দড়ি নিছে সেটা কেউ জানে না। তখন গলায় দড়ি নিলে এখন দুই তিন দিন ধরে প্রায় ওইখানে ভয়, মানে যারা যায় হাট করে ফিরে, অনেকে হয়তো দেখে মেয়েটা ওইখানে দাঁড়িয়ে আছে। তো ফুফাই সব কথা
দাঁড়িয়ে আছে বলতে কোথায় দাঁড়িয়ে আছে?
ওই যে সাঁকোটাই সে গলায় দড়ি নিছে যে স্পেসটাই, ওই স্পেসে দেখা যায় ওই স্পেসের উপরে সে দাঁড়িয়ে আছে সাঁকোটার উপরে, এবং সে সাঁকোর দুই সাইডে যে বাঁশ দিয়ে ধরার দি থাকে ওইটাও না ধরে এইভাবে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, দুই সাইড হাত প্রসারিত করে। তার মুখটা আর কি চেনা যাচ্ছে না। ওই মেয়েটা আর কি লাল সালোয়ার কামিজ পরে মারা গেছিল। তো এখন যে মেয়েটাকে দাঁড়ায় থাকতে দেখে তো তার মুখটা আর কি কালো, মানে মুখটা দেখা যায় না, বাট সেম লাল সালোয়ার কামিজ পরা। তো এখান থেকে আর কি তারা ধারণা করে নেয় হয়তো ওই মেয়েটার আত্মাই ওইখানে দাঁড়িয়ে থাকে। এরকম একদিন হাট করে আমার ওই ফুফা বাড়ি ফিরতেছিল, তখন ফুফা যে রাস্তা দিয়ে যাবে যে সাঁকোটা আছে ওইটাই ক্রস করা লাগবে,
মানে সাঁকোটা পার হয়ে যেতে হবে,
সাঁকোটা পার হয়ে
সাঁকোটার
পাশ দিয়ে যেতে হবে, এবং তার সামনে যে স্পেসটা আছে অনেক বাস ঝাড়। তো কিছুদূর বাস ঝাড় যাওয়ার পর তালতলা নামক একটা জায়গা আছে, তো তারপরেই মানে আমার ওই ফুফার বাড়ি। তো এখন ফুফা যাইতেছে যাইতেছে, তো হঠাৎ করে ওইদিকে চোখ গেছে ফুফার সাঁকোর ওইদিকে, তো দেখে কি ওই মেয়েটা দাঁড়িয়ে আছে। তো এইরকম শুধু ওই একটা দিনই না, দুই তিন দিন পর পর ঘুরছে। তার কিছুদিন পরে
একই সময়ে ঘুরছে,
হ্যাঁ, সে রাত্রে আসতেছে মিল করে, মানে মিলের কাজ সেরে বাড়িতে আসতেছে, তো একই সময় দেখা গেছে সে মেয়েটাকে দেখতে পাইছে।
আচ্ছা আচ্ছা।
তো আমার ফুফা এইগুলা ই করে না, যে মেয়েটা মেয়েটার মতো দাঁড়ায় থাকে আমি আমার মতো দেয়। তো এখন তার কিছুদিন পর তখন আর কি পূর্ণিমা রাত্র, তো এখন হঠাৎ করে ফুফা সাঁকোর ওইদিকে তাকাইছে, তো মেয়েটাকে ওইদিন আর দেখতে পাইলে। তো মেয়েটাকে দেখতে না পেয়ে ফুফার মনের মধ্যে মানে একটা ভয় উদয় হলো, এবং ভাবলো যে মেয়েটা চলে গেছে। এমনটা হয় যে মৃত্যুর কিছুদিন পর ভয় দেয়, তারপর দেখা যায় আপন আপনি চলে যায় আর কি।
আচ্ছা,
তো আমার ওই ফুফা সামনের দিকে আগাচ্ছে সাইকেল নিয়ে, তো এখন সাইকেল নিয়ে আগাচ্ছে আগাচ্ছে হঠাৎ করে তালতলা এসে দেখে যে ওইখানে ওই মেয়েটা ওই মানে সালোয়ার কামিজ পরা দাঁড়াই আছে,
যেটা এতদিন বাসের উপরে দেখছে ওনার রাস্তায়।
হ্যাঁ, রাস্তায় দাঁড়িয়ে আছে। তো স্বভাবত গ্রামের কাঁচা রাস্তা যেরকম হয় খুব চিপা হয়, তো মানে ফুফা ওইটার সামনে দিয়ে যেতে গেলে দেখা যায় মেয়েটার গায়ের সাথে ঘষা লাগতেছে এরকম একটাই। তো ফুফা ওইটা দেখে মানে আর সাইকেল চালানোর সাহস থাকে না, তো সে মনের মধ্যে সাহস সঞ্চার করে ভাবে যে আজকে মেয়েটাকে জিজ্ঞাসা করবে যে মেয়েটা কে, কি চাইছে, আর কেন সে এখানে দাঁড়িয়ে থাকছে। তো সে সাইকেল থেকে নামলো, তো নেমে এখন মেয়েটাকে বলতেছে যে এই মেয়ে তুমি প্রত্যেকদিন এখানে দাঁড়িয়ে থাকো, তুমি কে, কোন বাড়ির মেয়ে, তুমি বলো, তোমার বাবা মার নাম বলো। এইভাবে যখন বললো তো মেয়েটা তার দিকে তাকানো ছিল, বাট সে চেহারাটা দেখতেছে না, বাট এটুক দেখতেছে পূর্ণিমার আলোতে যে লাল একটা সালোয়ার কামিজ পরা পূর্ণিমার চাঁদের আলোতে। মেয়েটা আর কোনো কথা বলতেছে না, মেয়েটা দেখা গেছে যে কাঁদতেছে একটা মুহূর্তে। তো সে যখন কান্নার আওয়াজ করতেছে আমার ওই ফুফাটা খুব ভয় পেয়ে যায়। তো তারপর কি করে, তার ব্যাগের মধ্যে একটা লাইট ছিল, টর্চ লাইট, তোমার ওই যে সাদা আলো দেয় ধরধরে সাদা, তো ওই লাইটটা ওই মেয়েটার মুখের দিকে মারে। তো মারলে মেয়েটার মানে মুখটা দেখে মানে মুখটা এতটা বিকৃত ছিল, মুখটা নখ দিয়ে কেউ মনে হচ্ছে যে আশ্রয় দিছে মুখটা, চোখ দুইটা জল জল করতেছে, লাইটার আলোতে স্পষ্ট দেখতে পাইতেছে। তো আমার ফুফা ওইটা দেখে মানে একদম তার বলার কোনো ভাষা নাই, সে সেন্সলেস হয়ে এখানে পড়ে যায়। পড়ে গেলে এখন ওই রাস্তা দিয়ে কিছু লোক রাত্রে হাট করে ফিরতেছিল। তো আমার ওই ফুফাকে দেখে তো ফুফাকে চিনতে পারছে, তো পরে ফুফাকে বাড়িতে নিয়ে আসছে। তো পরে অবশ্য ফুফা হুজুরের শরণাপন্ন হয়েছিল, হুজুর তাবিজ দিছে, তারপর পানি পড়া দিছে, তো তারপর ভালোভাবে চলতেছিল। তো তারও প্রায় এক দেড় মাস পর ফুফা আবার ওই দিক দিয়েই আসতেছে, মিলে কাজ করে ওই জায়গা দিয়ে আসতে। আসার পথে একটা লোকের সাথে তার দেখা হয়েছে, তো লোকটার কে হাট করে ফিরতেছিল আমার ফুফা তো সাইকেলে, ওই লোকটা মাথায় বস্তা নি, মানে ওই হাট করে যারা ফিরে আসে দেখা গেছে ফেরিওয়ালা এই টাইপের। তো উনি আমার ফুফার নাম ধরেই বলতেছে যে কি জহির ভাই, কি হাট করে ফিরলেন নাকি? তো বলতেছে হ্যাঁ ভাই। তো বলতেছে যে ঠিক আছে ভাই, জানতে হবে আপনি যেহেতু সাইকেলে। তো আমার ফুফাটা সাইকেল ক্রস করে আপনার ওই মানে যেখান থেকে বাস যাত শুরু ওইটার ভিতরে ঢুকছে, এই মুহূর্তে ওই লোকটা আর্তনাদ শুনছে,
মানে যে লোকটার সাথে একটু আগে পেছনে কথা বলে এসছে।
তো এই লোকটা আর্তনাদ করছে যে জহির ভাই আমাকে বাঁচান, এই বলে আর্তনাদ করছে। তো আমার ওই ফুফা আপনার তার সাইকেলটা ছেড়ে দৌড়ে এসে সে উল্টা হয়ে পড়ে আছে, এবং তার ঘাড়ের কাছে মানে কালো একটা পশুর মতো অবয়ব মানে বসা, তো ঘাড়ের কাছে বসা
পশুর মতো বলতে
পশুর মতো মানে আকৃতিটা মানে তার সারা শরীর দেখা গেছে লোভে ভর্তি, মানে আকৃতিটা কেমন না বন বিড়াল না কোনো শিয়ালের মতো, মানে এগুলার একটা সম্মিলিত রূপ দেখা
গেছে। আমি যেটা আসলে জানতে চাচ্ছিলাম যে আকৃতিটা কোনো ভাবে মানুষের সাথে মেলে কিনা।
সে তারপর কি করলো, তো এসে ওই অবয়বটার মুখে লাইট মারলো। এখন সে দেখলো যে ওই মুখটা ওই যে মেয়েটার মুখ যে দেখছিল আশ্রানো সেম ওই রকম মুখের মতো, তো তার কিছুক্ষণ পরে ভ্যানিশ হয়ে গেছে লাইট মারার সাথে সাথে। তো তখন ওই লোকটার ঘাড়ের দিকে তাকাইছে আমার পোকা, তো নর্ধে আশ্রাইলে পশুতে আশ্রাইলে যেরকম ডাক পড়ে ওনার ওই ঘাড়ে সেরকম আর কি ডাক পড়ে গেছিল। তো তারপর তাকে বাড়িতে নিয়ে আসা হয়েছে, তো তার দুই দিন পরে দেখা গেছে লোকটা মারা গেছে, সে আর বাঁচে নাই। তো এরপর থেকে আর ওইখানে কোনো ঘটনা ঘটে নাই, আর কেউ ভয়ও পায় নাই, আর মেয়েটাকে এরপর দেখে নাই।
আপনার ফুকা ওই একই সময় কি এরপরে ওই রাস্তা দিয়ে যখন আসতো আর অস্তিত্ব টের পেত
না, কারণ জীবিকার প্রয়োজনে তাকে তো আসতেই হতো, বাট এরপর থেকে আর কোনো ঘটনা ঘটে
মানে ওই যে লোকটা মারা গেল এবং মেয়েটা যে ফাঁসি দিয়েছে দুইটার সময়ের মধ্যে কেমন গ্যাপ ছিল?
মেয়েটা যখন ফাঁসি দিয়েছে তার প্রায় এক মাস পনেরো দিন পর আর কি লোকটা মারা গেছে।
আর এই লোকটার কি জীবিত অবস্থায়, মেয়েটা জীবিত অবস্থায় নাকি কোন রকম কোন সম্পর্ক ছিল
এটা আজ পর্যন্ত জানা যায় নাই, এবং লোকটার সাথে যে মেয়েটা কি সম্পর্ক সেটা পর্যন্ত জানা যায় নাই।
ইট লুকস লাইক যে মেয়েটার মোটিভটাই ছিল এটা, তারপর থেকে তাকে দেখা যায়।
এইখানে এমনও হতে পারে মোটিভটা আসলে ওই লোকটাও ছিল না, মোটিভটা কোনো একটা মানুষ ছিল, কিন্তু আবার এটার মধ্যে একটা কমপ্লেক্স তৈরি করে যে কেন ওনার ফুপা নয়।
হ্যাঁ এটাই এজন্যই বলছি যে
ফুপা হতে পারে,
তার মানে তার একটা মানে স্পেসিফিক কাউকে দরকার ছিল,
কাউকে দরকার।
এজন্যই মনে হলো যে ভাই চাচাদের মধ্যে সম্পর্কটা কি ছিল যখন দুজনই জীবিত ছিল আর কি।
এবং উনি যখন বলছিল যে হয়তোবা এক সময় ওনার ফুপা ওই যে ওই সাঁকোর মধ্যে ওই মেয়েটাকে না দেখে ভাবছিল যে হয়তো নাই তিন চার দিন পরে মৃত্যু, তিন চার দিন পর্যন্ত থাকে। তো আমি একটা এই পয়েন্টে মানে এরকম বেশ কিছু জায়গায় আমি শুনেছি যে মৃত্যুর পর মানে সবাই দেখবি যে মৃত্যুর পর কিছু একটা সার্টেন টাইম পর্যন্ত কিন্তু একটু কেয়ারফুল থাকে,
রাইট,
সাবধান থাকে,
40 ডেজ, কেউ 7 দিন, কেউ 40 দিন,
40 দিন,
এভাবে সবখানে একটা নিয়ম,
বিভিন্ন সব জায়গায় যায় না, কিছু একটা রেস্ট্রিকশন মেইনটেইন করে।
শুরু থেকেই তো শুরু হয় একটা জিনিস, যেটা যে এই বাড়িতে রান্না হবে না,
রান্না হবে না,
শুরু থেকেই একটা রেস্ট্রিকশন শুরু হয়। তবে এই ব্যাপারটা নিয়ে অনেক বিতর্ক আছে, এই জন্য এটা বলে রাখা ভালো যে অনেকেই বিশ্বাস করে না যে এই আত্মার ব্যাপারটা আদৌ পসিবল। সবারই ধারণা খারাপ কোন জিন হয়তো ওই রূপটা নিয়ে এই ধরনের কোন অ্যাপ্রোচ নিচ্ছে, বাট আসলে সরাসরি তাদের সাথে কথা না বলে এটা নিয়ে গ্যারান্টিড কিছু বলা সম্ভব না,
এবং তাদের সাথে সরাসরি কথা বলা আদৌ সম্ভব কিনা সেটাও তো আমরা জানি না। তো আমরা এই ব্যাপারটা আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি, আসলে কে কিভাবে নিচ্ছেন। কিছু হচ্ছে যে আমাদের কিছু রীতিনীতি আছে, ধর্মীয় আচার অনুষ্ঠান আছে, তো সেগুলো আমরা সবাই যে যার মতো ভালোভাবে ফলো করাটাই মনে হয় বেটার,
রাইট। কারণ হচ্ছে আমি দেখেছি যে আলটিমেটলি অনেক পুরাতন কিছু এই ধরনের ট্রেডিশনাল যে ব্যাপারগুলো আলটিমেটলি অনেক পরে যে হলো একটা সায়েন্টিফিক রিজন বের হয়,
রিজন অনেক ঘটনা আছে,
অনেক অনেক
রিজন বের হয়েছে। তো যাই হোক, আবার পরবর্তী ঘটনার দিকে আমরা যাই। আপনি একবার অফ দ্য রেকর্ড আমরা একটা কথা শুনেছিলাম আপনার কাছে যে আপনার দাদার সাথে কোন একটা ঘটনা ঘটেছিল, এবং সেটা কয়েক বছর আগের ঘটনা হয়তো বা 5-7 বছর। কি ছিল ঘটনাটা?
আসলে আমি তখন ক্লাস 3-তে পড়তাম, 3 বা 4 এইরকম সময় পড়তাম। তো আমরা তখন প্রথম বাসায় থাকতাম ঢাকায়। তো এই বাসাটা নিয়ে বিভিন্ন কথা ছিল যে ওই বাসাটার যে লোক ছিল, বাসাটা যে স্পেস আর কি তৈরি হয়েছে ওই স্পেসটার যে মালিক ছিল, ওই মালিকের কাছে কিছু ওই সন্ত্রাসীরা বা চাঁদাবাজরা তার কাছে চাঁদা চাইত, তো সে চাঁদা দিত না। এটা যুদ্ধের পরবর্তী ঘটনা, শরীয়াকার ওইদিকেই তো আমরা থাকি, তো ওইদিকে দেখা গেছে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত থাকতো। তো আমাদের যেখানে বাসাটা ওইটার পিছনে একটা পুকুর ছিল, পুকুরটাই 5-7 বছর আগে ছিল, এখন ওইটা ভরাট করে ফেলছে। তো ওই লোকটাকে মেরে ওই পুকুরে তারা ফেলে দেয় ওই সন্ত্রাসীরা, চাঁদা দেয় না দেখে। এখন ওই লোকটা জায়গার মায় ছেড়ে যেতে পারে না, এর কারণে ওই জায়গা দিয়ে দেখা গেছে যে সে প্রায় রাত্রে ঘুর ঘুর করে,
এরকম একটা ব্যাপার প্রচলিত হয় সেখানে, তাকে ঘুরতে দেখা যায়, কেউ তাকে দেখে বা বেশ কয়েকজন তাকে দেখে, এবং দেখার পরে সবাই ধরে নেয় ব্যাপারটা ভাবে যে এই লোকটা তার জায়গার মায় ছেড়ে যেতে পারছে না।
হ্যাঁ
আচ্ছা,
তো লোকটা দেখা গেছে যে কারো কোনো ক্ষতি করে না, বাট সে যখন হাঁটে তো তার সামনে যদি কেউ পড়ে তো তার যে গায়ের বাতাসটা ওই লোকটার গায়ে লাগলে সে লোকটা নিশ্চিত মারা যায়। তো এরকম একজন লোক মারাও গেছে, মানে উনি একটা সরকারি ব্যাংকে চাকরি করত। একদিন হয়েছে কি, সে সরকারি ব্যাংকে চাকরি করা শেষ করে রাত্র হয়ে গেছে, তো ওই এলাকা দিয়ে আপনার আসতেছে। এটা বেশি বছর আগের ঘটনা না, প্রায় 10-15 বছর আগের ঘটনা। তো সে আসতেছে, তো হঠাৎ করে মানে ওই জিনিসটা তার সামনে চলে আসছে, এখন সে খেয়ালও করেনি। তো তার শুধু মনে হয়েছিল কি যে দমকা হাওয়ার মতো ঠান্ডা বাতাস এসে তার গায়ে লাগলো। তো সে বাসায় এসে অবশ্য তার যে স্ত্রী ছিল তাকে বলছে যে এই আজকে তো এরকম হয়েছে যে ঠান্ডা একটা বাতাস আমার গায়ে এসে লাগছে।
আচ্ছা,
তো তার স্ত্রী তখন কোনো গ্রাহ্যই করে নেই, বলছে আরে হয়তো এমনি। তো লোকটার পরবর্তীতে জ্বর হয় এবং সে তিন দিন পর মারা যায়। তো লোকটার ফ্যামিলি এখন আমাদের ওইখানে আছে। তো তারপর আমি এখন যে ঘটনাটা বলছি আমার দাদার সাথে ঘটা, এটা রিসেন্টলি আমি ধরো 7-8 বছর আগের ঘটনা। তখন হয়েছে গ্রীষ্মকাল, তো দেখা গেছে 7-8 বছর আগে আপনার লোড শেডিং এর পরিমাণও বেড়ে যেত। তো তখন আমার দাদা একটু ধার্মিক টাইপের ছিল, সে প্রায় রাত্রে তাহাজ্জুদে নামাজ পড়তো রাত্রে জেগে। তো আমাদের প্রথম যে বাসায় থাকতাম সেই বাসাটার বর্ণনা দিই। তো বাসাটায় 3টা রুম ছিল, দুইটা হলো বেডরুম আর একটা ডাইনিং। তো ওই ডাইনিং থেকে শুলে আপনার ডাইনিং এর যে দরজাটা, মেইন দরজা ডাইনিং এর ইসের সাথে লাগানো, তো ওই দরজা খুলে শুইতাম। তো ওইখানে যে চৌকিটা পাতা ছিল ওই চৌকিটা যদি মাথা রাখতাম তাহলে আমাদের মেইন গেট দেখা যেত ওই দরজাটা খুললে। তো এখন দাদা ওইভাবে শুইছে, আমি দাদার পাশে শোয়া, এই সাইডে শোয়া, তো দাদা শুইছে দরজার ওই সাইডে। তো দাদা যখন শুইল তো তখন কারেন্ট চলে গেছে। তো দাদার মধ্যে একটা অস্বস্তি লাগলো যে এমনি নামাজ পড়ে শুইতেছি এত রাত্রে, তার উপর আবার কারেন্ট চলে গেল, দেখি গেটটা খুলে শুই।
আচ্ছা,
তো দাদা কি করছে, গেটটা খুলে দিত, আমাদের মেইন গেটটা না, মানে আমাদের রুমের যে গেটটা আছে গেটটা খুলে দিছে।
আচ্ছা,
এখন ওই ডাইনিং এর গেটটা খুলে দেওয়ার পর এখন দাদা শুইছে তার 5-6 মিনিট পর। তো ভাই আমরা বলি না অনেক সময় যে এই জিন বা আত্মা টাইপের কোনো কিছু যে লোহার দেখলে আসে না, লোহার কাছে, লোহা থেকে দূরে থাকে। বাট দাদা যেটা বললো যে দাদা যে জিনিসটাকে দেখছে ওটা আগুনের গোল্লার মতো হয়ে মানে আমাদের ওই গেটের ভিতরে ঢুকলো, মেইন গেটের ভিতর। তো দেখা গেছে যে ওই লোকটা আপনার ওই কেচি গেট থেকে আমাদের ওই মানে রুমের ওই দরজাটা দেখা যায়, আমি বললাম যা আসতে ধরেন 4-5টা স্টেপ পার হওয়া লাগে। তো দাদার দিকে এগিয়ে আসতেছে, আলতো আলতো পায়ে দাদার দিকে এগিয়ে আসতেছে। তো ওনার পায়ের দিকে যখন দাদা খেয়াল করলো, দেখলো পাটা ওনারও মাটিতে নেই, দেখা গেছে শূন্যের উপর হাঁটছে। তো দাদা আবার একটু ধার্মিক টাইপের ছিল, তো উনি বুঝতে পারছে যে কি ঘটতে চলতেছে। তো উনি কি করলো, আয়তুল কুরসির দোয়া, চারকোল এগুলা পরে ফু দিল, মানে ফুটা নিজের গায়ে দিল না, যেদিক দিয়ে ওই লোকটা আসতেছিল ওই লোকের গায়ে ফু দিল। তো ফু দিলে ওই লোকটা আবার আগুনের গোল্লার মতো হয়ে ভীম করে গেট দিয়ে বের হয়ে গেল। পরবর্তীতে দাদা গেট লাগিয়ে দেয় এবং আমাদেরকে ঘটনাটা বলে। তার পরবর্তীতে আমরা ওই যে আমি যে বাসাটাই ভয় পাইছিলাম একটু আগে বললাম, তো ওই বাসায় আমরা শিফট করি।
মানে ধারণা করা হচ্ছে কি সেই লোকটাই, যেই লোকটা মানে বলছিলেন যে এলাকায় নিজের জায়গার মায়া ছেড়ে যেতে পারছে না।
জি ভাইয়া, মানে আমারও মনে হয় যে সেই লোকটাই, কারণ সেই লোকটা ছাড়া তো আর কেউ ধরেন ওইখানে ভয় দেয় না।
এর পরবর্তীতে বর্তমানে কি সিচুয়েশন, ওই কন্ডিশনটা কি?
জি ভাইয়া, বর্তমানে আমরা যে বাসায় থাকি ওই বাসাটা মানে আমরা আগে যে বাসাটায় থাকতাম, যে বাসাটার কথা বললাম, ওই বাসার পাশের বাসায় থাকি, মানে একই বাড়িওয়ালার
বাসা। আপনি ওই এলাকাতেই আছেন?
হ্যাঁ, ওই এলাকা।
এই ধরনের কোনো কিছু কি শুনতে পান যে ওই লোকটাকে এখনো দেখা যায় বা কিছু?
ভাইয়া এরকম শুনতে পাই না, বাট এই ফেব্রুয়ারি মাসে আমাদের কলেজ ইয়ার ফাইনাল ছিল। তো আমার যেদিন ফিজিক্স পরীক্ষা, তো স্বভাবতই আমার একটা ই কি যে আমি বেশি রাত পর্যন্ত জাগতে পারি না, দেখা গেছে 12টা পর্যন্ত জাগে। বাট একটা জিনিস কি, আমি আবার গেছে একটু মধ্যরাত্রে উঠে পড়তে খুব ভালো লাগে, কমফোর্টেবল ফিল করি, যেমন 2:30-3টা এরকম। তো আমি 3টার দিকে উঠে পড়তেছি, ফিজিক্স পড়তেছি আমার নেক্সট দিন পরীক্ষা। তো আমি 3টা থেকে দেখা গেছে 5:45 পর্যন্ত টানা পড়ছি। তো পড়ার পর আমার একটু ঘুম ঘুম আসতেছে। তো আমাদের কলেজ আবার পরীক্ষা 8টা থেকে, তো সেই হিসেবে বাসা থেকে বের হইতে হয় 7টা থেকে। তো আমি কি করছি, আম্মুকে বলতেছি, আম্মু যদি পরীক্ষার হলে ঘুমায় যাই, আমি তো আজকে একটু বেশি রাত্রে যাচ্ছি, তো তুমি এক কাজ করো, আমাকে আধা ঘন্টা পর ডেকে দিও, তাতে যদি ঘুম ভাবটা চলে যায়। তো আমি ওই ডাইনিং এ শুইছি। শোয়ার পর আমি তখন আর কি শীতকাল ফেব্রুয়ারিতে, তো আমি কম্বলটা মুড়ি দিয়ে শুইছি। তখন শোয়ার পর হঠাৎ করে আমার মনে হইতেছে কি, আমি শরীর নাড়াইতে পারতেছি না, এমন একটা সিচুয়েশন, আমার মুখ দিয়ে কথা বের হইতেছে না, আমি শুধু জাস্ট এইটুকুই বলছি আম্মু, এই বলা জোরে চিৎকার করে উঠছি। তো আম্মু রান্নাঘরে কাজ করতেছিল, তো আম্মু দৌড়ায় আসছে যে কি হয়েছে কি হয়েছে। তো আমি পরে বলতেছি আম্মুকে, আম্মু আমার না এই ঘটনা হয়েছে। তো আম্মু বলছে আরে হয়তো ঘরে ঘরে স্বপ্ন দেখছো, হইতে পারে না কোনো কিছু মানে নার্ভ টার্ভ যেটা হয়
বোবা ধরার মতো
বা বোবা ধরার মতো। আম্মু এটা গ্রাহ্য করে নাই। তো আম্মু আমাকে 1 সপ্তাহ আগে বলতেছে যে হৃদয় তুমি তো এরকম দেখছো, তো আমিও তো এরকম মানে টের পাইছি ধরো 1 সপ্তাহ আগে, তোমাদের বলি নাই তোমরা যাতে ভয় পাও। হ্যাঁ, আর একটা জিনিস, আম্মু ইদানিং খেয়াল করতেছে আমাদের ওইখান থেকে নাকি কান্নার আওয়াজ পাওয়া যায় বা কেউ গোমাইলে যেরকম হয়, মানে ধরেন একজনকে আপনি খুব মারছেন এবং সে ব্যথাতে কাতরাইতেছে, এরকম গোমাইলে যে যা হয়। তো আমার আম্মু ধরেন রাত্রে এরকম গোঙানির আওয়াজ শুনে সে উঠছে যে হয়তো ছেলে মেয়েদের শরীর খারাপ নাকি তারা গোমাইতেছে নাকি। তো সে ভিতরের রুমে আইসা দেখছে না আমরা ঘুমাই দাঁড়িয়ে আছি। তো এটা ভাইয়া আসলে ফজরের আজান দেওয়ার কিছুক্ষণ আগের ঘটনা। তো পরে আবার এসে শুইছে যে ওযু করে পরে আজান দিলে নামাজ পড়বে। তো তখন আবার শুনে সেই রকম এবং ওই আওয়াজটা আসতেছে রান্নাঘর থেকে। তো পরবর্তীতে আমার রান্নাঘরে গিয়ে লাইট মাইট জ্বালাইছে, কোথাও কোনো কিছু দেখতে পাই না। তার কিছুক্ষণ পরে অবশ্য আজান দিয়ে দিছে। তো এখন পর্যন্ত আর কি অবস্থায় আছে।
আপনি যে টাইমটার কথা বললেন এটা একটা প্রহরের মতনই বলা যায়, ঠিক মানে সূর্য ওঠার আগে আগে নাকি এই ধরনের কিছু ঘটনা ঘটে, ঠিক দুপুর ১২টায় সূর্য যখন একেবারে মাথার উপর থাকে, এই ধরনের কিছু টাইম আছে, এগুলো নিয়ে আগেও বলেছি। বাট একটা জিনিস আজকে মনে হলো সুমন ওনার গল্প শুনতে শুনতে, যে যদি ব্যাপারটা এরকমও হয় যে আসলে আত্মা বলে কিছু নেই কিন্তু জিন ব্যাপারটাকে মেনটেন করছে, তো সেই ক্ষেত্রে আমার ধারণা সবার ক্ষেত্রে কিন্তু এটা করছে না, কার ক্ষেত্রে করছে? আই থিঙ্ক যেসব মৃত্যু খুব নেগেটিভ ভাবে হয়েছে, যেখানে নেগেটিভ এনার্জি খুব বেশি, সেখানে এই ধরনের অস্তিত্বগুলো মানে জায়গা করতে তাদের সুবিধা হয়। এবং এই কারণেই দেখা যায় যে অপমৃত্যু যেখানে ঘটে সেখানে কিন্তু প্রচুর নেগেটিভ এনার্জি, এবং এই নেগেটিভ এনার্জি গুলোকে কাজে লাগিয়ে অপমৃত্যু হওয়া মানুষগুলোকে কিন্তু বিভিন্ন রূপে আমরা দেখতে পাই। তো আই থিঙ্ক এটার একটা কানেকশন আছে, যে যত বেশি নেগেটিভ এনার্জি থাকবে মৃত্যুর সময় তত বেশি এই ধরনের ঘটনা ঘটার আশঙ্কা বেড়ে যায়।
ওকে যাই হোক, আচ্ছা আমার একটা হৃদয় ঘটনার বিষয় জানার ছিল, যে ঢাকা শহরে তো এখন কনজাস্টেড বাসা বাড়ি হয়ে গেছে, এক ফ্ল্যাটের কথাবার্তা আরেক ফ্ল্যাটে বসে ইজিলি শোনা যায়। হ্যাঁ, সো শিওর কি ছিল যে ওটা আশেপাশের কোনো বাড়িতে হয় না, যে কোনো মানে ডোমেস্টিক ভায়োলেন্স করছে, কেউ কান্নাকাটি করছে, তো ওই ধরনের শব্দ শুনেও কি হতে পারে, কি এই ধরনের কোনো সম্ভাবনা?
ভাইয়া আসলে কি বলবো, যে দেখেন তখন টাইমটা হলো ফজরের নামাজের ঠিক আগে, আর যদিও কেউ কাঁদবে তো আমার আম্মু সেটা কিন্তু শুনতে পাবে। আর আমাদের রান্নাঘর যে পজিশনে তারপর আর কোনো বাড়ি নেই,
বাড়ি নেই।
হ্যাঁ, তারপর দেখা গেছে মাঠ, একটা ছোটখাটো মাঠ, তো এখানে আমরা ক্রিকেট খেলি।
এটারও পসিবিলিটি নেই যে পাশের কোনো ফ্ল্যাট থেকে বা অন্য কোনো জায়গা থেকে কোনো ইনসিডেন্টে কোনো ঘটনা শোনা যাচ্ছে, আওয়াজ শোনা যাচ্ছে? তাহলে তো এটা ডেফিনেটলি মানে ওকে, অনেক ধন্যবাদ হৃদয় যে আপনার এই এক্সপিরিয়েন্স গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।
অবশ্যই নেক্সট ঘটনার দিকে যাব, একটার পর একটা ঘটনাই তো আমরা শুনতে থাকবো। তবে বারবার যে কথাটা বলতে চাই এবং বলে রাখতে চাই সেটা হচ্ছে যে আমরা যখন কোনো ঘটনা কারো কাছ থেকে শুনি, তার কাছে ঘটনাটা সম্পূর্ণ সত্যতা আছে বলেই আমরা শুনি। সেই সত্যতা আপনার কাছে কতটুকু গ্রহণযোগ্য এটা নির্ভর করে আপনি কতটুকু এই ধরনের অভিজ্ঞতা পেয়েছেন বা পাননি তার উপরে। তাই এটা জাস্ট আগেই কথায় দিয়ে রাখলাম, সবাইকে বলে রাখলাম যে এক একজনের সাথে যে ঘটনাটা ঘটে সেই ভুক্তভোগী পার্সন ছাড়া অন্য সবার পক্ষে হয়তো ঠিক সমানভাবে রিয়েলাইজ করা বা উপলব্ধি করা সম্ভব হয় না সব সময়। যাই হোক, এখন আমরা যার কাছ থেকে ঘটনা শুনবো, মোস্তফা ভাই। মোস্তফা ভাই কেমন আছেন?
আমি ভালো আছি।
তো মোস্তফা ভাই, আপনি যে ঘটনাগুলো আজকে আমাদের সাথে শেয়ার করবেন সেই ঘটনাগুলো কি আপনার সাথে ঘটেছে না অন্য কারোর সাথে?
সেই ঘটনাটা হয়েছে আমার মামার সাথে।
আপনার মামার সাথে? তাহলে মনে হয় সুমন আমরা সরাসরি ওনার ঘটনায় চলে
দিকে যাই। ওকে মোস্তফা ভাই, আমরা ঘটনাটা শুনি যে কবে কোথায় কিভাবে শুরু হয়েছিল।
ঘটনাটা হয়েছে আপনার ২০১৩ সাল।
আচ্ছা।
এবং আমার মামা ছিল মসজিদের ইমাম, তো সে বিভিন্ন জায়গায় চাকরি করতে হঠাৎ করে ভালো একটা চাকরির জন্য বলা হলো, তো সে ওখান থেকে চাকরিটা ছেড়ে দিয়ে যে এলাকায় গেল, এলাকাটার নাম আমি বলছি, সে এলাকাটার নাম হচ্ছে কালারকান্দি।
আচ্ছা।
তো ওই এলাকাতে আবার আমার বোন বিয়ে দেওয়া হয়েছে।
ওকে।
তো যখন তিনি ওখানে চাকরির জন্য জয়েন করেন তখন তার শুরু থেকেই কেন জানি মনে হইতেছিল যে কিছু প্রবলেম আছে, থাকা সত্ত্বেও সে ওইখানে থাকতেছিল, যেহেতু ওনার বেতনের যেই টাকাটা ছিল ওটা অনেক বেশি ছিল, তো যার কারণে উনি একটু প্রবলেম হওয়া সত্ত্বেও।
আচ্ছা, একটু প্রবলেম বলতে কোনো কি উদাহরণ দেওয়া যায়, কি ধরনের প্রবলেম?
হ্যাঁ, উদাহরণটা দেওয়া যায় যে এরকম, যে উনি যখন শুরুতে যায় শুরু থেকেই তাকে নিষেধ করা হয়েছিল যে তুমি এখানে চাকরি করো না।
কে নিষেধ করেছিল?
এটা কিছু সংখ্যক লোক, যেটা পরে জানা যায় যে তারা এলাকার কেউ ছিল না, মানে অশরীরী কিছু রূপ ধারণ করে তাকে বলা হয়েছে, মানুষের রূপ ধারণ করে তাকে বলা হয়েছে। যখন বলা হয়েছে তো সে বলছে এখানে কমিটি আছে, মসজিদ কমিটি আছে, তারা যদি আমাকে নিষেধ করে। তখন মামা জিজ্ঞাসা করলো মসজিদ কমিটিকে যে আমাকে তো এরকম বলা হয়েছে, তো তারা বিষয়টা গোপন রাখে এবং বলছে যে না এরকম কিছু না।
আচ্ছা।
তো সে ওখানে চাকরি করে, তো চাকরি করা সত্ত্বেও তারপরে একের পর এক সমস্যাটা বেশি হচ্ছে।
তাকে
দেখা গেছে যে আজকে একটি লোকের ওই এলাকার একটি লোকের রূপ ধারণ করলো, রূপ ধারণ করে তাকে বলা হয়েছে তুমি এই মসজিদ থেকে চাকরিটা ছেড়ে দাও। তখন সে বুঝতে পারে যে আসলে তাকে কে বলতেছে। যখন সে বুঝতে পারে তখন বললো যে না, আমি তো আল্লাহর কালাম জানি, আমার ভিতরে কোরআন আছে, আমি তো চাকরি ছাড়বো না, তোমরা যদি পারো তো কিছু করো। ঠিক আছে, এরকম বলে। তো বলার পরে সে তার সাথে কথাবার্তা হয়ে যায়। হওয়ার পরে তাকে এরপরে থেকেই বিভিন্ন টর্চারিং করা শুরু হয়। যেমন আপনার তাকে দাওয়াত দেওয়া হয় যে আসো কিছু খাবারের জন্য আর কি, বিভিন্ন সময় বিভিন্ন মানুষের রূপ ধারণ করে। তো সে ওই মামা ভাবতে থাকে কি লোকগুলো এলাকার, কারণ সবসময় তো বুঝা যায় না, তো ভাবতেছে যে মামা যে এলাকার লোক আমাকে দাওয়াত দিচ্ছে আমি যাই। তো সে খায়, সবাই বাসায় যা খায়। তা খাওয়ার পরে আমি শুনছি প্রবাদে আছে যে আগ মাংস যেটা ওটা থালায় দিতে হয়, যে কাককে দেয় বা কুকুরকে দেয় এরকম কিছু। তো ওই মাংসটা নাকি মামাকে খেয়ে ফেলে, মামা যেটা নিজ মুখে বলছে এবং মামির সাথে এই ব্যাপারগুলা শেয়ার করতো। দেখছে অনেক সময় একটি মেয়ের রূপ ধারণ বল আসতেছে, আসা বলতেছে যে যে ইমাম সাহেব আপনি কিরকম আছেন। তখন দেখেছে মামা বলতেছে বেহাদব মেয়েগুলা কিরকম ইমামের সাথে আইসা কথা বলে, বাসায় যা বিচার দিয়ে আসতো। তো বাসার লোকজন বলতো যে না আমাদের মেয়ে তো আজকে আপনার মসজিদে তো যায়নি, আপনি অন্য কাউকে দেখছেন। তো মামা একটু অনেক তৃপ্ত হয়ে যায় আর কি এলাকার সাথে। তারপরে উনি চাকরিটা ছাড়তেছেন না, তার বিভিন্ন প্রবলেম হওয়া সত্ত্বেও চাকরিটা ছাড়তেছেন না। তার সাংসারিক একটা ব্যাপার স্যাপার আছে, নতুন তার যে প্রয়োজন ছিল ওই প্রয়োজনে। তো যখন এভাবে মোটামুটি মাস দুই এক চলে যায়, তার সাথে ঘটনা হইতেই থাকে।
ডরের 83তম পর্ব আপনারা শুনছেন হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে আছি। রাত অনেক গভীর, বিশেষ করে ঢাকার বাইরে যারা কিংবা ঢাকার আশেপাশে যারা টক শুনছেন এই মুহূর্তে, তাদের জন্য অনেক বেশি রাত। দেশের বাইরে থেকে যারা শুনছেন তাদের জন্য হয়তোবা বাংলাদেশের এই গভীর রাতের ফ্লেভারটা তারা নাও পেতে পারেন সময়ের তারতম্যের কারণে। রাত যতটা গভীর হয় ডর ততটা গাঢ় হয়। প্রিয় শ্রোতা, আজকে ডরে রয়েছে তিনজন বন্ধু, অয়ন, হৃদয় এবং মুস্তফা। একটু পরেই ডরের রেসিপিটা আমি জানিয়ে দিচ্ছি, তবে তার আগে ছোট্ট একটা বিরতি মাত্র 5 মিনিটের। ফিরব ঠিক রাত একটায়। ডর
কাঁচা খেয়ে ফেলার ভয়াবহ স্বাদ নিয়ে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি এখন ডরের সাথে। ডরের মুহূর্তগুলো আরো বেশি কাঁচা এবং টাটকা করতে সাথে রাখো প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, কারণ ডর মানে ভয় আর ক্যান্ডি মানে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
জানিস আমাদের নতুন টিচার নরসিং ম্যাম কি কিউট দেখতে, ওই তো আসছেন পরনে শাড়ি, কি দারুণ হাসি, বড় স্টাইলও দুর্দান্ত হবে আর ফ্রেন্ডলি তো হবেনই।
শোনো আমি তোমাদের নতুন ক্লাস টিচার, জাস্ট 10টায় ক্লাস শুরু, 1 মিনিট লেট তো গেট লস্ট, উইকে 3টা ক্লাস কেস খারাপ করলে কিন্তু গেট লস্ট। আই দে আই কালো শার্ট হাসছো কেন, গেট লস্ট।
ওরে পাগল, পৃথিবীর সবকিছু কি একসাথে মিষ্টি আর মোলায়ম হয় রে? যেমন হয় প্রাণ লেয়ার, চকলেট আর দুধের দারুণ কম্বিনেশনে তৈরি হয় প্রাণ লেয়ার, যেমন মিষ্টি তেমন মোলায়ম।
আমরা সবাই আছি জীবনের কাছে কাছি, সুন্দর আগামী টাকা গড়বে।
Recharge yourself.
Party. Masala আর অথেন্টিক বারবিকিউ স্বাদে তৈরি প্রাণ বারবিকিউ চ্যালেঞ্জ।
আর প্রতিদিন 10,000 জন জিতে নিন 20 টাকার টক টাইম, প্রতিদিন একটি এলইডি টিভি আর প্রতি ঘন্টায় একটি মোবাইল ফোন। উচ্ছ্বাস ছড়িয়ে দিন সবার মাঝে।
স্টুডেন্টরা স্বপ্ন দেখে দেশের বাইরে গিয়ে পড়ালেখা করে দেশের জন্য কিছু করবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সেই স্বপ্ন আর সত্যি হয় না, কারণ বিভিন্ন ভিসা সেন্টারে সঠিক তথ্য না পাওয়ার কারণে তারা কনফিউজ হয়ে যায়। তাই আপনার পাশে রয়েছে ওয়ান স্টপ এডুকেয়ার। আইএলটিএস 5.5 হলে ইউরোপের দেশ, আইএলটিএস ছাড়া পাচ্ছেন চায়নাতে এবং মালয়েশিয়াতে স্বল্প খরচে বিশ্বমানের শিক্ষার পাশাপাশি কাজ করে স্বাবলম্বী হওয়ার সুযোগ। যে কোনো বিষয়ে সঠিক তথ্যের জন্য ফোন করুন 01798-346-000। ওয়ান স্টপ এডুকেয়ার, লিভ স্ট্রেস, গো ফর সাকসেস।
আজ অন্ধকারের নয় বন্ধ জানালার বিরাট আলোর স্লোগানে দীপ্ত অন্ধকারের রাত, সুখের নয় ভালো থাকবার নয় প্রচন্ড বিশ্বাসী আলো জ্বালাবার রাত, একাত্তরের 25শে মার্চ ভাগাল কালো রাত মঞ্চে গিয়ে প্রচন্ড শক্তিতে বেড়ে ওঠা বাঙাল হয়েছে স্বাধীনতার। এই 25শে মার্চ রাতে একটি ফোনেও যেন না থাকে অন্ধকার, যে যেখানে থাকি যে যদি আলোর প্রদীপ শক্তি শক্তি করে জ্বলতি আলোর যাত্রায় রাত 10:30 চলে আসেন মানে পেয়ারগুলিতে। চলো ভদর যেমন ফোন
আসলে মশারিটা
না বাবা, সরি তো আমার বলা উচিত, সোনার টুকরো ছেলে
এখন তোমাদের সাথে শেয়ার করব দারুণ সব এক্সপেরিয়েন্স। আসার পথে এমন সুন্দর জ্যাম, 2 ঘন্টা বসে থেকে বাস থেকে নেমে দিলাম হাঁটা, হঠাৎ দেখা হয়ে গেল পাওনাদার মন্টু ভাইয়ের সাথে। এ কথা ও কথা বলে কোনো মতে বাস কাটিয়ে সামনে আসতেই রাস্তার পাশের গর্তে ছটা, কি দারুণ!
এইসব কি বলছে?
অবাক হবার কিছু নেই, প্রাণ ছোট নেশা উঠলে সবকিছু সুখময়।
ব্রেকিং নিউজ, ভিন গ্রহের এলিয়েন কাঁচা খেয়ে ফেসে গেলেন। আমাদের নরসিংদী সংবাদদাতা জানান, মনোহরির দোকানদার রশিদ আলী ভিন গ্রহের একটি এলিয়েনকে বশ বানিয়ে ফেলেছেন। এলিয়েনটিকে দিয়ে দোকানে ঠোঙা বানানো ছাড়াও বাড়িতে কাপড় কাচা থেকে শুরু করে বাচ্চাকে ঘুম পাড়ানো সহ সব কাজ করিয়ে নিচ্ছেন।
দোকানাই ছিল কাঁচা পেঁপে, কাঁচা কলা, কাঁচা মরিচ খরিদ করতে, এগুলান তো আমি বেশি না। হঠাৎ করে মাথায় বুদ্ধি এলো, আমি তখন ধরা দিলাম প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। বাস তারপর থেকে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি কাঁচা আমের স্বাদে কি যে মজা পাইল!
কাঁচা আমের স্বাদে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, কাঁচাই যখন খাবেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি খান।
এখন সময় রাত 1টা, প্রপার্টি লিফট ব্যবহার করুন, নির্ভাবনে থাকুন।
যদি দর শুনে থাকেন আপনি, সত্যি সত্যি ভয়ের অনুভূতিটা যদি অন্তরের মধ্যে গাঁথতে ইচ্ছে হয়, তবে দরের রেসিপিটা ফলো করুন। আপনি কিংবা সাথে আরো একজন বন্ধু ঘরের বাতিটা নিভিয়ে দিন, একেবারে পিন অফ সাইলেন্স, নীরব একটা পরিবেশ তৈরি করুন। সম্ভব হলে জানালাটা হালকা করে খোলা রাখুন, এরপর রেডিওর ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড নিশ্চিত করুন, শুনতে থাকুন ডর। আর যে কি ভাইয়া আপনার সঙ্গে আছে, সঙ্গে আছে সুমন ও রেহান, সাউন্ডে আছে লোপান। ডর
বিভিন্ন সময় বিভিন্ন মানুষের রূপ ধারণ করে, তো সে ওই মামা ভাবতে থাকে কি লোকগুলো এলাকার, সবসময় তো আর বোঝা যায় না। তো ভাবতেছে যে মামা যে এলাকার লোক আমাকে দাওয়াত দিচ্ছে আমি যাই, তো সে খায় সবে বাসায় যা খায়। তা খাওয়ার পরে আমি শুনছি প্রবাদে আছে যে আগ মাংস যেটা ওটা থালায় দিতে হয়, যে কাককে দেয় বা কুকুরকে দেয় এরকম কিছু, তো ওই মাংসটা নাকি মামাকে খেয়ে ফেলে, মামা যেটা নিজ মুখে বলবে এবং মামির সাথে এই ব্যাপারগুলো শেয়ার করতো। দেখেছি অনেক সময় একটি মেয়ের রূপ ধারণ আসতেছে, আর সে বলতেছে যে ইমাম সাহেব কিরকম আছেন, তখন দেখেছে মামা বলতেছে ওই ভেদব মেয়েগুলা কিরকম ইমামের সাথে আয়সা কথা বলে, বাসায় যা বিচার দিয়ে আসতো। তো বাসার লোকজন বলতো যে না আমাদের মেয়ে তো আজকে আপনার মসজিদে তো যায়নি, আপনি অন্য কাউকে দেখছেন। তো মামা একটু অনেক তৃপ্ত হয়ে যায় আর কি এলাকা করে। তারপরে উনি চাকরিটা সারতেছেন না, তার বিভিন্ন প্রবলেম হওয়া সত্ত্বেও চাকরিটা সারতেছেন না, একটা সাংসারিক একটা ব্যাপার স্যাপার আছে, নতুন তার যে প্রয়োজন ছিল ওই প্রয়োজনে। তো যখন এভাবে মোটামুটি মাস দুই এক চলে যায়, তার সাথে ঘটনা হইতেই থাকে, এলাকার লোক বলতেছে এগুলো কোনো বিষয় না। তো তখন মামা গোসল করতে যায় একদিন, ওই মসজিদের পাশে একটা নদী ছিল, তো ওই নদীতে মামা গোসল করতে যায়। তো মামা যেখানে লুঙ্গি এবং সাবান রেখে নদীতে ভুট দিল, ওই সময় থেকে মামা
ভুট দিল বলতে আপনি উঠেছেন ডুব দিল
মামা ডুব দিল। ডুব দেওয়ার পরে তিনি চব্বিশ ঘন্টা নিখোঁজ ছিল।
আমি একটু ক্লিয়ারলি বলি, যেটা হলো যে সে গোসল করার জন্য ডুব দিল, তারপর আর তাকে
চব্বিশ ঘন্টা দেখা যায়নি, কোথাও দেখা যায়নি
ওই ডুব দেওয়া থেকে।
কিন্তু ওই ডুব দেওয়ার পরে আর মামা চব্বিশ ঘন্টা নিখোঁজ ছিল, সে কোথায় ছিল ওইখানে যারা
একটু বলবেন কি, যখন উনি ডুব দিয়েছে ওখানে অনেকক্ষণ পর্যন্ত দেখছে যে মানুষটা একটা মানুষ ডুব দিয়ে উঠছে না, স্বাভাবিক ভাবে অনেকের মনে প্রশ্ন আসবে যে কোনো দুর্ঘটনা ঘটলো কিনা, তো কেউ কি কোনো মানে নেমে দেখেছে বা কোনো কিছু করেছে?
হ্যাঁ, ওইখানে পরে আপনার ডুবুরি আছে এলাকার,
আচ্ছা
সেই ডুবুরি আনলো, যারা দেখা গেছে যে ভালো ডুবুরি যারা রাস্তা ই করে যে নদীতে ওরকম আনলো। আনার পরে দেখা গেছে যে প্রায় ওই নদীটা এক কিলোমিটার ধরে খোঁজা হয়েছে কিন্তু কোথাও নাই, কিন্তু নদীতে কোনো স্রোত নাই যে
এত দূরে
এত দূরে নিয়ে যাবে আর কি, এরকম কোনো স্রোতই ছিল না।
তারপর কি হলো?
তারপর তাকে ঠিক চব্বিশ ঘন্টা পরে তার শ্বশুর বাড়ি ছিল সাচার, তো চব্বিশ ঘন্টা পরে আবার কোনো একটা নদী থেকেই মামাকে দেখা যেতেছে যে মামা একদম জীবিত উঠতেছে।
কোন নদী থেকে?
এটা মামার শ্বশুর বাড়ি এলাকা থেকে,
মানে উনার নিজের এলাকা ওই
মসজিদ থেকে। যে মসজিদ থেকে তার দূরত্ব প্রায় কমপক্ষে আপনার দশ মাইল তো হবে, দশ কিলোমিটার হবে, কত দূরে তাকে দেখা গেল। তো দেখা যাওয়ার পরে তার শ্বশুর বাড়ির লোকজন দেখি বলতেছে একই অবস্থা অমুকের জামাইয়ের অবস্থা ইমাম সাহেবের, তো তাকে ভালো কাপড় চোপড় দিয়ে তার গায়ে অনেক ক্ষত ছিল, তাকে দেখা গেছে যে কেটে ফেলা হয়েছে, মারধর করছে, এরকম অনেক ক্ষত ছিল। তো তার শ্বশুর আবার আর বড় আলেম ছিল, তো তাকে বলা হইল যে ঠিক আছে আমি দেখতেছি। তো তার শ্বশুর তাকে অনেক দোয়া দুরুস পড়লো ফুটু দিল। তো দেওয়ার পরে সে বলতেছে যে কোনো কাজ হবে না, তো তার শ্বশুর বললো কেন, তো বলছে যে আমাকে ধাবার দিয়ে কিছু খাওয়াই ফেলছে, আমি মারা যাব। তো আমার এখন তারিখটা মনে নেই, সে তারিখও বলছিল যে অমুক দিন কোনো এক সময় আমাকে মেরে ফেলা হবে, ঠিক আছে। তখন মামাকে তার শ্বশুর তার নিজ হেফাজতে রাখার জন্য বলো যে এইখানে থাকলে হয়তো প্রবলেমটা হবে না, আমিও যেহেতু আলেম সেও আলেম, সে বিভিন্ন দোয়া দুরুস করে। তো এরকম ভাবে ঘটনা হইতে থাকে, এবং যখন রাত্রবেলা হয় ওই দিনই যে দিন উঠলো ওই দিন রাত্রবেলা তাকে নিয়ে গেছে, এবং
নিয়ে গেছে বলতে
তাকে নিয়ে যাওয়া বলতে আপনার তার ওয়াইফ একটু বের হয়েছে, তাকে নিয়ে গেছে, তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, হঠাৎ করে ওইখান থেকে এসে নাই। এবং দেখা গেছে কতক্ষণ যে দুই চার মিনিট একটা লোক আর কতটুকু যেতে পারবে স্বাভাবিক, তো দেখা গেছে যে আশপাশ খুঁজে তাকে পাওয়া যাচ্ছে না। তো এরকম ভাবে তার সাথে কয়েকদিনই সেম ঘটনাটা হয়, এবং যখন তাকে পাওয়া যায় তখন যে দেখা যাইতেছে সে একটা গাছের ডালে আছে বসে রয়েছে, এবং ওইখান থেকে বা যে কাটা বড়ির কাটা বেল কাটা আছে না এরকম, বা অনেক ঢালা ডোলা পরা ওইটার উপরে পড়ে রয়েছে, আর তার শরীরটা একদম ক্ষত বিক্ষত হয়ে যায়। এরকম ভাবে তাকে টর্চারিং করতে থাকে, তার সাথে এরকম তাকে মারধর করা হয়, প্রায় পাঁচ দিন তাকে মারধর করা হয়, কিন্তু কে মারত
কিন্তু
হঠাৎ করে যেমন দেখা গেছে যে তার করতে গেছে তার ওয়াইফ, তখন তাকে নিয়ে যাওয়া হইতেছে, এরকম চার পাঁচবার হয় ঘটনাটা।
মানে ঘটনা হচ্ছে উনি যখন একা হয়ে যাচ্ছে তখনই কোনো না কোনো ভাবে অ্যাটাক
করা হচ্ছে। যখন লাস্ট তাকে নিয়ে যাওয়া হলো, তো আমরা বরাবর প্রতিদিনের মতো ভাবতেছি যে আগে যা হয়েছে আজকে তাই হবে, তার চাইতে বেশি কিছু হবে না। অভ্যস্ত হয়ে গেছে যে ঘটনাটা এরকমই হবে। তো যখন তাকে দেখা গেল যে ওই দিন রাত্রে আর কোথাও পেলাম না, একদমই না,
টোটাল এক রাতের জন্য,
এক রাতের জন্য সে ভ্যানিশ হয়ে গেল, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যখন সকাল হয় অর্থাৎ ফজরের পরে, তাকে আবিষ্কার করা যায় যে ওই তার শ্বশুর বাড়ি থেকে একটু দূরে একটি নির্জন বাড়ি ছিল, যেখানে আম গাছ এবং বাঁশের ঝাড় এবং আপনার কিছু তেঁতুল গাছ ছিল। তো ওইখানেই একটি আম গাছের ডালে এবং চিকন একটি ডালা, স্বাভাবিক যে ওই ডালাতে যদি আমি এক হাতে ধরি ওটা ভেঙে যাবে এরকম। তো ওই ডালাতে তার গলাতে শুধু একটা গিটু ছিল এবং গামছা দিয়ে, একটা গামছা কতটুকু লম্বা হতে পারে দেড় সে আপনার দুই তিন হাত, এবং যে গাছের চিকন একটা ডালা ওই ডালাতে একটা গিটু ছিল। তখন ওইখানে পাওয়া যায় সে মারা গেছে। তো মারা যাওয়ার পরে তো কেউ আর লাশটা খোলে না, তখন অবশ্য পুলিশ আসছিল।
আপনি নিজে দেখেছেন লাশটা?
হ্যাঁ,
লাশটা কি মানে গলা তো চাপা দেওয়া ছিল, লাশটা তো বীভৎস হয়ে যাওয়ার কথা।
বীভৎস বলতে কি, ওই যে ওকে মাইর দূর করা হয়েছে না, বীভৎস না, শুধু একটা গিটু ছিল গলায় আর একটা গিটু ছিল আম গাছের ডালে। আপনার স্বাভাবিক একটা গিটু কিন্তু আপনি ঝুলবে, ওটা কিন্তু থাকবে না, খুলে যাওয়ার কথা। কিন্তু যখন তাকে ধরা হইলো, তার গায়ে যখন টাচ করা হইলো, পুলিশ যখন গেল তখন দেখা গেছে লাশটা এমনিতে ঘুরে গেছে।
আচ্ছা, আমাকে একটু বলবেন কি, যে গামছাটা পাওয়া গেছে, যে গামছা দিয়ে বাঁধা ছিল, এই গামছাটা কি উনারই ছিল বা উনাদের পরিবারের কারো ছিল?
জি, উনাদেরই ছিল, মানে তার কাছেই ছিল গামছাটা।
এটা তার নিজেরই গামছা?
হ্যাঁ হ্যাঁ। তাকে যখন মারধর করতো,
এর আগে কি সে কখনো সুইসাইড করার মতো কোনো অ্যাটেম্প্ট নিয়েছিল? যে আপনাদের মনে হয়েছে কোনো কারণে সে মানে মানসিক যন্ত্রণার কারণে মানে আত্মহত্যা করতে চাইছে এই ধরনের?
পরে যখন পুলিশ আসে তখন বলা হয়েছিল, ফ্যামিলির যারা ছিল সদস্য তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আসলে এই ব্যাপারটা কি, সে কি সুইসাইড করছে কিনা, এটা নিয়ে অনেক কিছু হয়। কিন্তু তাকে যখন মেরে ফেলা হয় তাদের কিন্তু ময়নাতদন্ত হয়, ওই তদন্ততে কোনো কিছু পাওয়া যায়নি যে সে নিজে সুইসাইড করছে বা এরকম কিছু না, এটা হয় আর কি। আর তার এরকম কোনো দ্বন্দ্ব ছিল না, যেহেতু উনি আলেম ছিল, এরকম কিছু হওয়ার প্রশ্ন উঠে না।
এবং আপনারা এই ব্যাপারটাতেও কি শিওর যেই মসজিদে উনি চাকরি করতে যাওয়ার ফলে উনাকে বাধা দেয়, মানে কোনো কিছু আপনারা
পরে
দৃশ্য কোনো কিছু না করছিল, তো সেই স্থানে অন্য কোনো কন্দল ছিল না, এই ধরনের ব্যাপারে কি আপনারা নিশ্চিত?
হ্যাঁ,
এই যেই ঘটনাগুলো ঘটতো এই মসজিদটাকে ঘিরে, উনার আগেও তো নিশ্চয়ই আরো অনেকেই কাজ করতো, তো তাদের ক্ষেত্রে কোনো ধরনের কোনো প্রবলেম হয়েছে কি?
ওইখানে যারাই আসছে, যেহেতু ইমাম আসছে, তারা প্রত্যেকেই এরকম সমস্যাটা ফেস করছে, এবং ফেস করার পরে তাদেরকে বলা হয়েছে যে তোমরা এখান থেকে চলে যাও, এবং তারা ভয় পেয়ে সবাই চাকরি ছেড়ে দিত। যেমন খবর নিয়ে দেখা গেল যে অনেক অনেক বছর আগে ওখানে একটা গ্রুপ কাজ করতো, কিন্তু ওই গ্রুপটা কি ছিল আমরা কেউ বলতে পারি না, মানে একটা গ্রুপ ওইখানে প্রার্থনা করতো বা কিছু একটা করতো, মানে তাদের
কোন একটা প্র্যাকটিস ছিল
ওইখানে ছিল, এবং গ্রুপটা অনেক বড় ছিল,
উপরেই হচ্ছে
তখন ওটা ওই জায়গাটার ভিতরে মসজিদটা তৈরি করা হয়। মসজিদটা তৈরি করার পরে ওইখান থেকে ওই সমস্যাগুলা বেশি হয় এবং ওই ঘটনাটা প্রচলিত হয়ে যায়, এবং যতজন ইমাম আসে তাদের সাথে একই ঘটনা ঘটতে থাকে।
তো এখন কি অবস্থা, এখন ওই মসজিদটাতে কোনো ধরনের প্রবলেম আছে কি?
এখনো যারা ইমাম যায় তাদের সাথে সেম ঘটনা ঘটতে থাকে, এবং ঘটনাটা এখনো প্রচলিত আছে। এবং
তার মানে কি, এখন কোন ইমাম কোন নিশ্চয়ই আর নির্দিষ্ট ভাবে স্থায়ী ভাবে
দেখা গেছে যে ইমাম আসে সে এক মাস চাকরি করে, যখন তার সাথে সমস্যাগুলো হয় তো সে চাকরিটা ছেড়ে দিচ্ছে, আরেকজন আসছে, আসার পর তার সাথে সেম ঘটনা হইতেছে, সে চলে যাচ্ছে। স্থায়ী ভাবে কোন ইমাম আর থাকতে পারে না, সে প্রবলেম গুলা ঘটতেই আসছে।
ওকে, মানে কি বলবো, এটা আমি আসলে বলার নাই, আমি মনে হয় প্রথম এরকম একটা ঘটনা পেলাম।
এত রেগুলার বেসিসে মানে কাউকেই মানে অ্যাকসেপ্ট করা হচ্ছে না ওই জায়গাটাতে।
রাইট, তো যাই হোক, সেই জায়গাটাতে হয়তো বা আমরা খুব ওই এলাকায় যদি যেতে পারতাম এবং কিছু ঘটনা জানতে পারতাম তাহলে হয়তো বা ভালো হতো। তো চেষ্টা থাকবে ডট টিমের ওই এলাকায় পৌঁছাতে পারে কিনা। তবে আপাতত আমরা পরের ঘটনার দিকে যাই। তো মোস্তফা ভাই, আমরা ডর টিমের কাছে যতটুকু শুনেছি আরো কিছু এক্সপিরিয়েন্স আপনার কাছে আছে যেগুলো আপনার এখনো শেয়ার করা হয়নি আমাদের সাথে, তো আমরা নেক্সট ঘটনার দিকে যাই যে এরপরে আর কোন ঘটনা আছে বলার।
পরের ঘটনাটা হচ্ছে নেক্সট যে ঘটনাটা সেটা আমার নিজের সাথে ঘটে যাওয়া এবং সেই ঘটনাটা ঘটে আপনার 2013।
আচ্ছা।
এবং ঘটনাটা শুরু হয় এরকম যে আমাকে প্রায় মাঝে মধ্যে বোবায় ধরে, এরকম প্রচলিত অনেক ঘটনা আমার সাথে আসছে যে আমাকে বোবায় ধরতেছে, আমি তাদের সাথে ফাইটিং করতেছি এবং দরাদরুস পড়ার পরে দেখা গেছে যে তারা আমাকে ছেড়ে দিচ্ছে। এরকম হয় না অনেককে কিন্তু বোবায় ধরে, কিন্তু প্রশ্ন কথাটা আসলে ওই জায়গায় না। কথাটা হচ্ছে আমার এক বড় ভাই মারা গেল, আমার জারত ভাই হয়, তো সে যখন মারা গেল তো তার কিডনি ড্যামেজ ছিল যার কারণে সে মারা গেছে, এছাড়া কোনো বিশেষ কোনো কারণ ছিল না,
মানে অসুখে,
হ্যাঁ, অসুস্থ হয়েই সে মারা গেছে। তো হওয়ার পরে তার লাস্টটা যখন নিয়ে আসা হয় তখন রাত্র প্রায় 8টা বেজে যায় এবং দেখা গেছে যে আমার যে ওনার মেয়ে,
মানে আপনাদের গ্রামে নিয়ে যাওয়া হয়?
হ্যাঁ, গ্রামে না, ওটা হচ্ছে আপনার রূপগঞ্জে নেওয়া হয়।
আচ্ছা।
ঘটনাটা রূপগঞ্জে নেওয়া হয়, তো মানে ওইখানে আমার বড় ভাই বাড়ি করছে, তো ওইখানেই থাকে, তার ব্যবসা বাণিজ্য ওইখানেই। তো তখন যখন গ্রাম সাইডে নিয়ে যায় তো আমি এখানে ছিলাম, তো 8টা বেজে যায় লাস্টটা নিয়ে যেতে যেতে, তো তার মেয়ে ছিল, বিয়ে দেওয়া হয়েছে যশোরে, তারা আসবে, তো স্বাভাবিক যে লাশ দেখবে, বাপের লাশ রাখতে হবে, তো সেই জন্য ওই রাত্র কাটিয়ার উপরে যখন রাখলো ওইখানে আমি আমার আরেক চাচা আমরা তিনজন লোক লাশটার পাশে বসেছিলাম এবং লাশটা অনেকে দেখতে চাচ্ছে যে দেখি একটু এরকম ভাবে দেখানো হচ্ছে, আমি ওইখানে বসা ছিলাম। তো ওইখানে যদি ঘটনা শেষ হয়ে যাইতো তাহলে ভালো ছিল। পরের দিন গোসল টোসল করানো হয়, তার কবরস্থানে মাটি দেওয়া হয়, তো মাটি দেওয়ার পরে আমরা চলে আসি ঠিক এক দুই দিন পর, যে আমার কাছে মনে হইতেছে যে আমাকে কেউ ডাকতেছে, এরকম ভাবে ডাকতেছে যে আমি বুঝতে পারি যে আমাকে কেউ ডাকতেছে, কিন্তু কে ডাকতেছে ওটা আমি দেখতে পারতেছি না,
মানে বুঝে না, আমি তো ক্লিয়ার না, আপনাকে ডাকছে বলতে কখন ডাকছে?
আমাকে রাত্রে ডাকছে,
রাতের বেলা,
মানে দিনের বেলা হয় না, যখন রাত্র হয় যে আপনার 12টা একটা
গভীর রাত,
গভীর রাতে আমাকে ডাকে,
আপনি তখন বাসা থেকে টের পান?
হ্যাঁ, আমি বুঝতে পারি যে আমাকে ডাকতেছে এবং আমার এমনিতে ঘুম ভেঙে যায়, আমি যদি ঘুমায় যাই আমাকে যখন ডাকে আমি
ওই ডাকের শব্দ,
আমার ঘুম ভেঙে যায়।
তো এটা মানে আশেপাশের কোনো মানুষ টের
পায় না? আশেপাশে কোনো মানুষ টের পায় না এবং আমার সাথেও একজন থাকতো, ওনার বাড়ি হচ্ছে বরিশালে, ওনার নাম হচ্ছে ফজলু। তো আমি তাকে বলি যে আমি তাকে রাত্রেই জাগাই, জানানো করে যে মামা মামা আমাকে কেউ ডাকতেছে, তুই তখন মামা উঠে উঠে বাতি টাতে জ্বালা পায়, তুমি স্বপ্নে দেখছো
আপনি যখন ঘুম থেকে উঠে যেতেন তখনও কি ডাকটা শুনতে পেতেন?
হ্যাঁ, আমি দেখা গেছে যে আমি কি করতাম, আমি আগে আমার মামাকে ডাকতাম না, আমি উঠে বসতাম, সুন্দরভাবে বসতাম, যে আমি ক্লিয়ার হওয়ার জন্য যে আমাকে কে ডাকে, মানুষ না অন্য কিছু, কিন্তু আমি লাইটেড অসাধ্য, তো আমি লাইট গুলাকে জ্বালাতাম, অন করতাম, অন করার পরে যখন লাইট অন হইতো তখন আর শব্দটা আমি পাইতাম না, যখন অন্ধকার হয়ে যেত দেখা গেছে এমনও সময় আসতো যে আমি বসে রয়েছি, আমি লাইট অন করিনি, তো ওই সময়টাতে দেখা গেছে আমাকে ডাকতেছে, তখন আমি স্পষ্ট শুনতে পাচ্ছি, তো যখনই আমি লাইট অন করছি তখন আর ওই শব্দটা পাওয়া যাচ্ছে না, ওই শব্দটা সাথে সাথে ভ্যানিশ হয়ে যাচ্ছে। যখন সকাল হইতো তখন আমি বলতাম যে ওইখানে যারা ছিল আমার সাথে আমি তাদের সাথে শেয়ার করতাম যে দেখো রাত্রে তো এরকম হয়েছে ঘটনাটা, তো অবশেষে আমি ভয় পাই।
রাত্রে যখন আপনি ঘুম থেকে উঠে বসে থাকতেন লাইট জ্বালিয়ে তখন আপনি শুনতে পাইতেন যে আপনাকে ডাকছে?
না, তখন আর শব্দটা আমি পেতাম না, যখন আমি লাইট জ্বালাতাম তখন শব্দটা হতো না।
হ্যাঁ,
যখন লাইট অফ ছিল এবং আমি বসা ছিলাম তখন আমি শব্দটা পাইতাম। আমার কাছে এটাই,
আমরা আসলে জাস্ট এটা ক্লিয়ার করতে যাচ্ছিলাম, শব্দটা কি আপনি শুধু ঘুমের ঘোরেই পেতেন নাকি না, যেহেতু আপনি বলছেন যে আপনি উঠে বসে থাকতেন,
জি জি,
তারপরে শব্দটা
পেতেন? তো তখন আমি ভয় পাই একটু, একটু ভয় পাওয়াতে যে না আমার সাথে যেহেতু এই ঘটনাটা ঘটতেছে আমার মনে হয় যে এখানে থাকা চলবে না, তো তখন আমি ওইখান থেকে চলে যাই
রূপগঞ্জ থেকে।
হ্যাঁ, আমি রূপগঞ্জ থেকে আমার যে গ্রামের বাড়িতে চলে যাই কুমিল্লা দাউদকান্দি নন্দনপুরে। তো আমার আব্বা দেখা গেছে যে 2013 মারা যায় নভেম্বরের 30 তারিখে। তো আমি ওই দিন বাসায় ছিলাম না, আমার আব্বা যেদিন মারা যায় তো ওই দিন আমি আমার এক ফ্রেন্ডের বাসায় ছিলাম, তো আমার কাছে ফোন গেল যে আব্বা মারা গেছে, তো আমি গেলাম। হয়ে যাওয়ার পরে আব্বাকে মাটি দিলাম যে একটার ভিতরেই দাফন কাফনের কাজ শেষ করে দিলাম, কমপ্লিট করে ফেললাম। আব্বাকে যখন দাফন কাফন করলাম, করা শেষ হলো, তো একটা গ্রামের ভাষা প্রচলিত আছে যে বাপ দশা মা দশা লাগে, ওটা 40 দিন একটু স্থেবে চলতে হয়। হ্যাঁ, তো তখন চলতেছি, নামাজ পড়তেছি, তো এরকম ভাবে আমি আমি তো আগে বলছি যে আমাকে বোবায় ধরে, এই সমস্যাটা আমার আছে। তো বোবা ধরলে আমি বুঝতে পারি যে আমাকে বোবায় ধরছে। তো আমি রাত্রেবেলা আমি একা ছিলাম আমার রুমে, এমনিতে আমার ছোট ভাই থাকে আমার সাথে, কিন্তু ওদিন আমি একাই ছিলাম, যে কোনো কারণে হয়তো ছোট ভাই একটু বাহিরে বা অন্য অন্য জায়গায় ছিল। তো তখন আমার বুকের ওপরে অশরীরী একটা কিছু এসে বসলো।
বুঝলাম না, অশরীরী কিছু এসে বসলো মানে?
অশরীরী কিছু, যে আমি ফিল করতেছি যে আমার উপরে একটা লোক, ফিল বলতে কি আমি তাকাই আছি তার দিকে, যে একটা লোক এসে আমার উপরে বসছে, এবং লোকটা সম্পূর্ণ আর কি বলতে পারবো যে লোকটা কিরকম ছিল,
আকৃতিটা,
হ্যাঁ আকৃতিটা আমি বলতে পারবো, ওটা ছিল যে এরকম যে আমি তার গলায় চাপ দিই, আমি তার গলায় ধরি চাইপা, এবং সে আমার সাথে দস্তদস্তি করতেছে এবং আমি তাকাই আছি তার দিকে, এবং লাইট অফ ছিল, তো যার কারণে হয়তো তার আমি চেহারাটা দেখতে পাচ্ছি না। আমি তার মাথায় হাত দিলাম এবং তার মাথাতে কোনো চুল ছিল না, সে সম্পূর্ণ
মানে জেগে গেছে কোনো একটা মানুষ আপনার উপর বসেছে,
চেপে বসে, এবং আমি তার গলাতে চাপ দিচ্ছি।
আচ্ছা,
নিজে বাঁচার জন্য আমি তার সাথে দস্তদস্তি করতেছি।
আপনার পাশে কেউ ছিল
না? আমার পাশে কেউ ছিল না, শুধু আমি একা ছিলাম, এবং আমি বলতে আমি ভাবতেছি যে এই লোকটা কে আমার উপরেই সেখানে বসলো, এই জন্য আমি আর গলায় চাপ দিলাম, এবং আমি তার মাথায় হাত দিয়ে দেখলাম যে তার মাথা ন্যাড়া ছিল সম্পূর্ণ। তখন আমি তার মাথা থেকে আস্তে আস্তে শরীর দেখতেছি যে লোকটা কি, তো তার শরীরের লোমগুলো অনেক বড় বড় ছিল, এবং লোকটা একটু বয়স্ক ছিল, লোকটা বয়স্ক ছিল, এবং ওই লোকটার গায়ে পোশাক ছিল না। তো যখন তার সাথে আমার এরকম হয়, আমি তার সাথে আর মানে অনেকক্ষণ দশদের পরে আমি ক্লান্ত হয়ে পড়ি। ক্লান্ত হওয়ার পরে সে আমার পাজরে দুই পাজরে ভাবে চাপ দেয়, মানে খামচি দেয়, আমি একটা জোরে বিকট জোরে একটা চিৎকার মারি। তখন আমার আম্মা উঠে আসে, আসার পরে লাইট যখন অন করে, অন করার পরে দেখে যে আমার এই যে হাতটা এইভাবে রয়েছে, তখন ওই যে গলাতে দোষটি, আমার হাতটা ওইভাবে রয়েছে, এবং আমি কান্না করতেছি। তখন আম্মা আমাকে জিজ্ঞাসা করলো যে কি হয়েছে কি হয়েছে, তো আমি বললাম যে মা আমার উপর আসা একটা লোক বসছে, এবং ওই লোকটার সাথে আমি লোকটাকে ধরছি। তো বললো যে তুমি স্বপ্নে দেখছো, তো আমি যখন তাকে বললাম যে হ্যাঁ আমি স্বপ্ন দেখছি, যদি আমি এটা বলতাম তাহলে দেখো তো এগুলা কি আমার এই পাজর গুলা শিলা লেগেছে যে এখনো রক্ত পড়তেছে।
ও মাই গড, মানে তখন হচ্ছে যে আপনার যে চাপ দিয়েছিল সেটা দাগ এবং ইঞ্জুরির
মানে শিলেই গেছে, রক্ত পড়তেছে অলরেডি।
ও মাই গড,
শুধু যে একটা চাপ, একটা মানুষের হাতে চাপ থাকতে পারে, এটা অস্বাভাবিক যে আমার নিজের, কিন্তু আমার হাতটা উপরে, আমি যে গলায় ধরছি, তাহলে আমার হাত দিয়ে আমি খামচি দেওয়ার কোনো প্রশ্ন উঠে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে খামচি যেটা আমার এদিক দিয়ে রক্ত পড়তেছে, একদম শিলা গেছে,
এবং আপনি যেই জায়গায় বলছেন, যেই জায়গাটা দেখাচ্ছেন, সেখানে একজন মানুষ আর নিজেরটা নিজে করার
খুব ডিফিকাল্ট। হ্যাঁ,
তোর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
চার মিনিটের আরো একটি বিরতির সময়, ডর শুনছেন আপনি আরজি কিপ্রিয়ার ডর সুমন ও রেহানের সাথে সাউন্ডে লোগান। আজকে ডরে রয়েছে তিনজন বন্ধু, অয়ন, হৃদয় এবং মুস্তফা। ডরে আপনাকে চাই আমরা, যদি মনে করেন আপনার জীবনে যে ঘটনা ঘটেছে তা ডরে বলার মতো, প্লিজ ফোন করুন আমাদেরকে। আপনার ফোনের অপেক্ষায় ডরের পুরো টিম জানিয়ে দিচ্ছে কি করতে হবে। ফোন করার পর যে ঘটনাটি ঘটেছিল খুব অল্প করে বলুন, মিনিট দুয়েকের মধ্যে, তারপর আপনার সেল নাম্বারটি দিয়ে দিন, আমাদের টিম মেম্বার আপনার সঙ্গে যোগাযোগ করবে। যে নাম্বারে ফোন করবেন 09613892892, ফোন করার পর ফোনের নির্দেশনাগুলো ভালো করে ফলো করুন। চার মিনিটের ছোট্ট একটা বিরতি। ডর কাঁচা খেয়ে ফেলার ভয়াবহ স্বাদ নিয়ে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি এখন ডরের সাথে। ডরের মুহূর্তগুলো আরো বেশি কাঁচা এবং টাটকা করতে সাথে রাখো প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, কারণ ডর মানে ভয় আর ক্যান্ডি মানে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
হ্যালো, সিচুয়েশন ভিআইপি রোড চাকার জোর ভার্সাস চাপার জোর
দুই চাকার সাহস কত আমার পাজেরোকে সাইড দিচ্ছে না
আপনি তো রং সাইডে
আমাকে আইন দেখানো হচ্ছে জানো আমি কে
একটু খাপ চাপার জোর
একে তো রং সাইডে আছেন তার পথে যে বেশি করে জাম লাগিয়ে দিয়েছেন ট্রাফিক আসলেই ডাইরেক্ট চালান
তার নাই চাকার জোর তার আছে চাপার জোর আর চাপাটাকে চালু রাখতেই অ্যাটম গাম
অ্যাটম গামের যোগ হলো লিচি লেমন আর অরেঞ্জ ফ্লেভার অ্যাটম খাও চাকার জোর মানো
30 বছর কাটলো কেউ কথা না কেন
বাজেট বলেছিল মাসে 10,000 টাকা ইনভেস্ট করলেই 5 বছরে অ্যাপার্টমেন্ট 12টি বছর কাটলো একটা ইস্যু পেলাম না বন্ধু বলেছিল বিদেশ থেকে ল্যাপটপ আনবো তোর জন্য 7 বছরে কত এলো গেল ল্যাপটপ আর এলো না যারা কথা রাখেন তাদের ভুলে যান রয়্যাল টাইগার খান বগুড়ার ক্যাপ খুলে জিতে নিন কক্সবাজারের স্টুডিও অ্যাপার্টমেন্ট ল্যাপটপ অ্যান্ড্রয়েড ফোন আইফোন মোটরসাইকেল বাইসাইকেল সহ নিশ্চিত সব উপহার চুমুক দিন আর পাল্টা হয়ে যান রয়্যাল টাইগার জার্সি স্টাইল
আমার বাড়িতে পেরেক ঠোকে গিয়ে দেখি তো কার এত বড় সাহস তোমাদের তো সাহস কম না দেয়ালে পেরেক ঠুকছো কি অবস্থা এখন ভক্তার দেখেছো আর শোনো আজকে মাসের 5 তারিখ এ মাসের ভাড়া কই
শান্তি পেনেন ট্রিট ডেইরি মিল্ক চকলেট সরি আন্টি আসলে মশারিটা
না না বাবা সরি তো আমার বলা উচিত সোনার টুকরো ছেলে তা মাঝে মাঝে আমার মেয়েকে তো পড়া দেখিয়ে দিলেও পারো
ট্রিট ডেইরি মিল্ক চকলেট বার মেক্স এভরিথিং সুইটার
সবাই আছি জীবনের কাছে কাছি সুন্দর আগামী চাষা করবে
Tiger drink, recharge yourself.
Ashche, up the deep cabinet bag.
Are you ready, guys? Let's roll! Ready? 5, 4...
Hey, fuck it, to candy floss.
Mango brother, chudu the candy, chudu the kiwi, chay din na. Hey, name, Power Candy. Power Candy, the man candy.
Shanti ante lifestyle. কিনলাম নতুন সিমটা কিন্তু সকালে এক করলে সন্ধ্যায় আরেকটা মেয়াদে যা চরম পাতে ফেলে বোনাসটা 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 অল্প অল্প ভলিউম শর্টের গুগলে ব্রাউজিং থমকে যায় পুরাই খাতার ইন্টারনেট
কথা আর ইন্টারনেটের বেস্ট অফার শান্তি শুধুমাত্র এয়ারটেল নতুন প্রিপেইড কানেকশনে এয়ারটেল দেশের সেরা স্মার্টফোন নেটওয়ার্ক
ডিয়ার ফ্রেন্ড এখন তোমাদের সাথে শেয়ার করব দারুণ সব এক্সপেরিয়েন্স আসার পথে এমন সুন্দর জ্যাম 2 ঘন্টা বসে থেকে বাস থেকে নেমে দিলাম হাঁটা হঠাৎ দেখা হয়ে গেল পাওনাদার মন্টু ভাইয়ের সাথে এ কথা ও কথা বলে কোনো মতে পাস কাটিয়ে সামনে আসতেই রাস্তার পাশের গর্তে ছটা কি দারুণ অবাক হবার কিছু নেই প্রাণ ছোট নেশা উঠলে সবকিছু সুখময়
জানিস আমাদের নতুন টিচার নসীন ম্যাম কি কিউট দেখতে ওই তো হাসছেন পরনে শাড়ি কি দারুণ হাসি পরার স্টাইলও দুর্দান্ত হবে আর ফ্রেন্ডলি তো হবেনি
পিটাও শোনো আমি তোমাদের নতুন ক্লাস টিচার জাস্ট 10টায় ক্লাস শুরু 1 মিনিট লেট টু গেট লস্ট উইকে 3টা ক্লাস কেস খারাপ করলে কিন্তু গেট লস্ট আই গে আই কালো শার্ট হাসছে কেন গেট লস্ট
ওরে পাগল পৃথিবীর সবকিছু কি একসাথে মিষ্টি আর মোলায়েম হয় রে যেমন হয় প্রাণ লেয়ার চকলেট আর দুধের দারুণ কম্বিনেশনে তৈরি হয় প্রাণ লেয়ার যেমন মিষ্টি তেমন মোলায়েম
এবিপি রেডিও অন এয়ার 24/7 টিউন ইন
Door Money Boy Haunted by Brown Mr. Mango Candy
আরো একবার ওয়েলকাম করছি টরে আর যে কি প্রিয় রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও 89.2 বাই দ্য ওয়ে আপনারা কি আমাদের ফেসবুকটাতে এই মুহূর্তে একবারের জন্য চোখ বুলিয়েছেন চলে আসুন ডরের ভিন্ন স্বাদ পেতে হলে ফেসবুকের ছবিটা একবারের জন্য হল দেখা দরকার www.facebook.com/abcradio89.2 89.2. Back to the story again.
God.
শুধু যে একটা চাপ না মানুষের হাতে চাপ থাকতে পারে এটা অস্বাভাবিক, কিন্তু আমার হাতটাও পরে, আমি যে গলায় দোষ দিই তাহলে আমার হাত দিয়ে আমি খামচি দেওয়ার কোনো প্রশ্ন উঠে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে খামচি যদি আমার এদিক দিয়ে রক্ত পড়তেছে একদম শিলা গেছে,
আপনি যেই জায়গায় বলছেন যেই জায়গাটা দেখাচ্ছেন সেখানে একজন মানুষ আর নিজেরটা নিজে করার,
হ্যাঁ তো যখন আমি তাদেরকে এটা দেখাইলাম তো দেখানোর পরে তাদের বিশ্বাস হলো যে না আমার সাথে কিছু একটা হয়ে গেছে। তো হওয়ার পরে সারা রাত্র বাতি অন করে আমার আম্মা আমার পাশে বসা ছিল আর আমি প্রায় এক দেড় ঘন্টা পরে আমি ঘুমাই। ঘুমানোর পরে সকালবেলা যখন সকাল হয় তখন আমি দেখতেছি যে আমার দাগগুলা, ওই যে রাত্রে যে দাগগুলা ওই দাগগুলা, এরপর থেকে আমি এখনো রাত্রে যখন ঘুমাই ওই মুহূর্তটা আমি এখনো বলতে পারি না যে আমার সাথে কেন হইল এই ঘটনাটা, আমি আজও এটা কোনো রহস্য পাই।
স্বাভাবিক, মানে আপনি যেই এক্সপিরিয়েন্সটা আপনার হয়েছে মানে হরিবল এক্সপিরিয়েন্স আমি বলবো, ও মাই গড, মানে কারোর সাথে এই ধরনের এক্সপিরিয়েন্স ঘটুক সেটা আমরা চাই না। মানে চিন্তা করে দেখেন, মানে এই মুহূর্তের কথাই যদি বলি, ডর শুনছেন অনেকে খুব আরাম করে শুয়ে ঘুমিয়ে ডর শুনছেন, শুনতে শুনতে এক সময় ঘুমিয়ে গেলেন, হঠাৎ করেই আপনি যদি এই ধরনের একটা কিছু অনুভব করেন আপনারই নিজের রুমে নিজের বাসায় নিজের বিছানায় কোনো কিছু একটা অশরীরই আপনার উপর মানে আক্রমণ করেছে, শুনলে মানে চিন্তা করলেই তো ভয় গায়ের কাটা দাঁড়িয়ে যায়। তো যাই হোক, তো সেখান থেকে আপনি মূলত একটু সার্ভাইভ করলেন, বেঁচে গেলেন। তো এরপরে কি আপনার এই জিনিসটা এই ধরনের কিছু অ্যাটাক কি আর হয়েছে?
তারপরে হচ্ছে পরে থেকে আমি কন্টিনিউ নামাজ পড়ি এবং ঘুমানোর আগে আমি দোয়া পড়ি, সামথিং বোবায় ধরে কিন্তু বড় কোনো সমস্যা হয়
এই ধরনের ঘটনা
ঘটেনি।
যেটা বোবায় ধরাটা বলছিলেন আপনার কাছে খুবই নরমাল, মানে আগে থেকেই ধরতে,
হ্যাঁ এটা আমার কাছে স্বাভাবিক, এটা আমাকে কন্টিনিউ ধরতেছে, আমি দস্তাদস্তি করতেছি দুই চার পাঁচ পাঁচ মিনিট আবার চলে দিতেছে, এমনও হয় যে এক রাতে আমাকে দুইবার বোবায় ধরে।
ওকে রাইট, মানে এটা বোবায় ধরার যে সাইন্টিফিক ব্যাখ্যা আমরা ডরে বহুবারই বলেছি, তো উনার যেই প্রবলেমের কথাটা উনি বলেছিলেন যে যে জিনিসটা উনার উপর ঘটেছে এটা টোটালি ডিফারেন্ট ফ্রম বোবায় ধরা যে বিষয়টা রয়েছে সেটা থেকে। তো যাই হোক, এর পরের ঘটনায় আমরা চাই যে আরো একটা ঘটনা আপনার বলার আছে, আপনি ডটিনকে যেটা জানিয়েছিলেন আমরা সেই ঘটনাটায় যাব। তবে সেই ঘটনায় যাওয়ার আগে একটু ইফাকে বন্ধুদেরকে একটু মনে করিয়ে দিতে চাই আমি, ডরের এই জার্নিতে যদি আপনিও অংশগ্রহণ করতে চান প্লিজ আপনি চলে আসতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর যোগাযোগ করার জন্য তো প্রথমেই শুরুতেই কিগ্রা ভাইয়ের কাছ থেকে একটা ফোন নাম্বার আপনারা শুনে নেন, সেই ফোন নাম্বারে ফোন করতে পারেন, অথবা ডরের যে পেজ রয়েছে ফেসবুক পেজ সেখানেও আসতে পারেন, ডর ডর স্টোর নামে একটা পেজ রয়েছে সেখানে এসে আপনি আপনার মতামত গুলো বা আপনার আসতে চাইলে সেই ঘটনাগুলো আপনি লিখতে পারেন, অথবা আর যে সুমন নামে যেই পেজটা আছে সেই পেজেও আপনি ইনবক্স করতে পারেন বা আপনি আপনার আসার কথা লিখে পাঠাতে পারেন। এবং সেই সঙ্গে কোনো হন্টেড স্পট যদি আপনাদের জানা থাকে আপনার আশেপাশে কোথাও আছে সেই স্পটের ডিটেইলস আমাদেরকে পাঠাতে পারেন, হয়তো বা ডট টিম কোনো একটা সময় সেই স্পটে পৌঁছে যেতে পারে। আপাতত আর কোথাও পৌঁছাচ্ছি না, আপাতত আপনার কাছে আবার ফিরি যে এর পরের ঘটনাটা শুনি।
আমার যে নেক্সট ঘটনাটা হচ্ছে সেটা 2006 এবং সেটা পুরন ঢাকার কোন একটা এলাকায়, এলাকাটা হচ্ছে মালিটোলা।
মালিটোলা
জি, তো এলাকাতে আমি 3-4 বছর ছিলাম, তো এলাকার কোন একটা জায়গায় আমি বলবো, আমি ভিড়ভাবে ওই জায়গাটার নাম গলিটার নাম বলতেছি না, যে একটি বটগাছ আছে,
গলিটার নাম যদিও ডট টিম জানে এবং আমরাও জানি কিন্তু আমরা বলতে পারছি না, কিছু মানে বিষয় আছে সবাই চায় না কিছু কিছু বিষয় এক্সপ্লোর করতে, সো সেক্ষেত্রে আমাদের আসলে করার কিছু থাকে না, আমাদের এটা রেসপেক্ট করতে হয়। বাট ডট টিম কিন্তু ঠিকই নামটা জেনে নিয়েছে কোন জায়গাটা, বাট কিছু বাধ্যবাধকতার কারণে বলতে পারছি না।
তখন ওইখানে আমি থাকতাম তিনতলাতে এবং তিনতলার সাদের সাথে আমার বাসাটা ছিল, ছোট একটি বাসা, তো ওখানে আমি এবং আমার বড় ভাই আমিন তো আমরা দুইবাই থাকতাম, তো ওখানে ঠিক সাদের পাশেই বটগাছটা ছিল, যেহেতু আমি সাদ থেকেও বটগাছটা আমি ধরতে পারতাম এরকম, এবং বটগাছের পাতাগুলা সাদেও পড়তো, তো এরকম হইতো। তো প্রায় সময় দেখা গেছে যখন রাত্রে ঘুমাতাম যে কোনো একটা কিছু যে ঘোড়া যেভাবে দৌড়ায়, ঘোড়া দৌড়ের যে একটা শব্দ হয় সেরকম শব্দ, যে একটি ঘোড়া
ঘুরের শব্দ,
হ্যাঁ ঘুরের শব্দ, ওটা দৌড়াচ্ছে এবং কি এটা প্রতিদিন রাত্রে কন্টিনিউ হচ্ছে, শুধু দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, তো আমি ভয়ের কারণে বের হই না। তো এরকম ভাবে একদিন দুই দিন চলে যায়, তো ভাইয়াকে বলি যে ভাইয়া আসলে প্রবলেমটা কি ছিল, তো ভাইয়া বলতো যে যাক যেহেতু রাত্রে প্রবলেম হইতেছে রাত্রে না বের হওয়াটাই ভালো, যেহেতু শব্দটা হচ্ছে,
কোথায় বের হচ্ছেন না?
ছাদের উপরে
যাচ্ছেন না আপনার? ছাদ থেকে রাতে কন্টিনিউ একটা শব্দ
শুনতে,
ছাদের উপর কোন একটা ঘোড়া দৌড়াচ্ছে?
জি জি জি, এবং দিনের বেলা আমি ওই ছাদে কাজ করি, দিনের বেলা ছাদের উপরে কিছু কাজ আছে, ওই কাজগুলো করতেছি, ওই সময় আর প্রবলেমটা হচ্ছে না,
কোনো কিছু টের পাচ্ছি
না, টের পাচ্ছি না, দিনে কি কোন রকম সমস্যা হচ্ছে না। তো আমি ওই বাসা
প্রতিদিন রাতে,
হ্যাঁ প্রতিদিন রাতে কন্টিনিউ, হ্যাঁ কন্টিনিউ হতে থাকে। এই ঘটনাটা আমি যখন জানতাম না, আমি ওই ছাদে একদিন ঘুমাইছি, ঘুমানোর পরে যে ভারিওয়ালা ছিল তো উনি এসে আমাকে বলতো, সে আমাকে বলতো যে নানু তুমি এখান থেকে উঠে যাও। তো আমি বললাম যে কেন? তো বলছে আমি তোমাকে বলছি তুমি উঠে যাও। তো অর্থাৎ ওই ভারিওয়ালা ব্যাপারটা জানতো। তো জানার কারণে আমার, আমি কৌতূহলীভাবে জিজ্ঞাসা করলাম যে নানা যে আসলে বিষয়টা কি, এরকম ঘোরার মতো দৌড়াদৌড়ি করে আমাকে যদি একটু বলেন তো ভালো হয়। তো সে আমাকে বলল যে দেখো এটা আছে, একটা কিছু আছে জিনের মতোই, সে চলাচল করে, তবে তাকে ডিস্টার্ব না করাটাই ভালো। তো তুমি রাতে এসে বিশেষভাবে 10টার পরে আর ছাদের দরজা খুলবে না, নিজের রুমেই থাকবা। তো এরকম ভাবে শব্দ হতে থাকে, আমি আর ছাদে যাইনি। তো একদিন দেখেছি, ওই যে বট গাছের কথা বললাম, ওই বট গাছের নিচ দিয়ে আমি যখন যেতাম, আমি একটু দুষ্টু টাইপের ছিলাম, বট গাছের দেখবেন শিকড় গুলা অনেক লম্বা লম্বা হয়, তা আমি ওগুলাতে ধৈরা দোলনার মতো দুলতাম। বট গাছের নিচে আসলে আমার একটু দুষ্টু মতো মনে হইতো। তো যে কোনো একটা বিশেষ কাজে আমি মাটি তোলাতে যাই, তো যাওয়ার পরে আমি কিছু মাল মেটেরিয়াল কিনি, আমি মূলত যে বক্সের কিছু কাজ থাকে, বক্সের কাজ করি, তো এই জন্য আমি মালগুলা নিয়ে আসছিলাম। আমি যখন বটগাছের নিচ দিয়ে আমি যাই, তো আরেকটা কথা বলে রাখি যে সন্ধ্যার পরে ওই রুটে যাওয়াটা খুব হন্টেড হয়ে যায়। কেন হয়ে যায়? মানে সন্ধ্যার পরে লোকজন জানে যে এই জায়গাটাতে কিছু আছে বা বটগাছের একটু সমস্যা আছে, সেই জন্য ওই রোডটাই শুধু নির্জন হয়ে যায়।
আচ্ছা, মানে দ্যাট মিন্স হচ্ছে সন্ধ্যার পর আর মানুষ এটা
ইউজ করে না, চলাচল করে না, হ্যাঁ ঘুরে যায়, অন্য রোড দিয়ে অনেক সময় লাগে ঘুরে যেতে।
আচ্ছা,
তো আমার একটু তাড়া ছিল বিদায়, আমি বললাম যে আমি আজকে এই রোড দিয়ে যাই। তখন আমি মালিটোলা থেকে মাল কিনে আমি গেলাম, যখন আমি ঠিক বটগাছের সাথে, এই যে শিবরের সাথে যখন গেলাম, তখন বিদ্যুৎ চলে গেছে। আমার সামনে কিছু একটা আমি ফিল করতেছি যে কেউ আমাকে বাধা দিচ্ছে যে তুমি আর সামনে যেও না, কিন্তু সেটা
মানে
কি ছিল
বলছে না, মানে বাট আপনার মনে হচ্ছে কোন কিছু একটা অ্যাটিটিউড, কোন কিছু একটা এনার্জি আপনাকে আর সামনে এগুতে দিচ্ছে।
জি জি, এরকম হচ্ছে যে আমাকে সামনে এসে যখন আমাকে আলো একটা বাধা দিচ্ছে আর কি, আমি বুঝতে পারছি যে আমি যে তার সামনে না, কিন্তু এরকম পরিস্থিতি হচ্ছে আমি পিছনে যেতে পারতেছি না,
কিন্তু কোনো কিছু দেখতেও পাচ্ছি
না, কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু আমি আমার ওরকম কোন শক্তিই নেই যে আমি সামনে যাবো বা পিছনে যাবো,
একটা জায়গার মধ্যে স্টার্ট হয়ে গেছে
একদম। এবং ওই আরেকটা কথা বলে রাখি, ওই গাছের গোড়া থেকে 3-4 বিড়াল বের হয়েছে, এবং আমার হাতে যে মালগুলা ছিল ওইগুলা কোন সময় নিচে পড়ে গেছে আমি বলতে পারবো না। যখন আমি দোয়া করতে থাকি, আমি দেখা গেছে এ রোড দিয়ে গেলে আমার 5 মিনিট লাগবে, আমি ভয়ে ঢেউরে 15 মিনিটের রাস্তা ঘুরে আমি বাসায় ফিরি। বাসায় যখন ফিরি তখন ভাই আমাকে বলতেছে যে কি হয়েছে, তুমি এত পেরেশানি কেন? বললাম যে ভাই আমি অনেক ভয় পাইছি। তো বলছে কি হয়েছে? আমি বলছি এই যে আমার মালটাল তো ছিল ভাইয়া, আমি তো মালগুলা এই ঘটনাটা যখন ভাইয়া ওইখানে যায়, যাওয়ার পরে ভাইয়া দেখে যে কিছুই নাই, আর আমার মালগুলা, যে মালগুলো আমার হাতে ছিল ওগুলা সরাই সেটা ছিল।
কতক্ষণ পরে গেছে?
10-15 মিনিট, ওই যে 15 রাউট দিয়ে গেছে, আমি বললাম না 10-15 মিনিট লাগে। তো এখানে 10-15 মিনিট যাতে মাল গুলা
মানে যেভাবে ছড়িয়ে সেটা আছে ওভাবেই আছে,
হ্যাঁ ওভাবেই আছে, কেউ নেয়নি।
আগেই বলেছিলেন এটা কেউ ব্যবহার
করে,
সেটাই বলছিলাম, তাহলে তো মালগুলো থাকার কথা,
থাকার কথা না এটা।
কি বলবো, এখন কি অবস্থা ওই, আমরা যদিও প্রকৃত নামটা বলা হয়নি, তো এখনো কি ওই জায়গাটা, ওই রাস্তাটা হন্টেডই থাকে সন্ধ্যার পরে মানুষজন?
এখন আপনার যেহেতু ঘটনাটা হচ্ছে 10 বছর আগে, তো আমি ঠিক পরের বছরই ওই বাসাটাকে ছেড়ে দিই।
আচ্ছা,
ছেড়ে দেওয়ার কারণটা হচ্ছে যে এক হচ্ছে সাদের প্রবলেম, দুই আমার সাথে একটা ঘটনা ঘটে গেছে, সেই জন্য আমার ভিতরে একটা আতঙ্ক কাজ করে যে যে কোনো সময় যে আমাকে আক্রমণ করতে পারে। তো ভাইয়াকে বলে যে ভাই এই বাসাটা ছেড়ে দেওয়াটা ভালো, তো ওই বাসাটা ছেড়ে দেই ওইখান থেকে। তারপরে আজকে এ পর্যন্ত কি অবস্থা, আর আমি
ওখানে আর যাওয়া হয়নি। ওকে, যাই হোক, ওই এলাকার বাসিন্দা যারা আছে, যারা আজকে দর্শন ছে, তারাই বেটার বলতে পারবেন যে আসলে কি অবস্থা ওই জায়গাটার, আদৌ আছে কি নাই, বা আদৌ কি ওইভাবেই ফাঁকা পড়ে আছে কিনা। তো যাই হোক, অনেক ধন্যবাদ মোস্তফা ভাই, আপনার কাছ থেকে আমরা বেশ কয়েকটা ঘটনা শুনলাম, ইনক্লুডিং আপনার নিজের এক্সপিরিয়েন্স, কিছু কিছু ঘটনা তো একদম পুরো, বিশেষ করে আপনার নিজের সাথে যেটা ঘটেছে নিঃসন্দেহে অনেক হরিবল একটা ঘটনা। তো অনেক ধন্যবাদ আমাদের এই জার্নিতে এসে আপনার এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করার জন্য।
আপনাদের ডট টিমকে অনেক ধন্যবাদ। যে আমি এসে আমার যে ভয়ের যে ব্যাপারগুলো ছিল যেগুলো আমার সাথে ঘটে গেছে সেগুলো আমি শ্রোতাদের জানাতে পারি।
ওকে, তো আরো একটা কথা একটু শ্রোতাদেরকে বলে রাখি, মোস্তফা ভাইয়ের আরো কিছু ঘটনা ছিল যেই ঘটনাগুলো আমরা সময়ের জন্য আজকে হয়তো বা শুনতে পারছি না। যদি আবার কোনো একটা সময় আবার হয়তোবা মোস্তফা ভাইকে আমরা আবারও ডরে আমন্ত্রণ জানাতে পারি এবং তার যেই না বলা ঘটনাগুলো রয়ে গেছে সেই ঘটনাগুলো আমরা আর একবার পরবর্তীতে জানার চেষ্টা করবো।
ডর শুনছেন আপনি, আজকে ডরে রয়েছে তিনজন বন্ধু, অয়ন, হৃদয় এবং মোস্তফা। 5 মিনিটের জন্য ছোট্ট আরেকটা বিরতির সময় হয়ে গেল। আপনি শুনছেন ডর, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর কাঁচা খেয়ে ফেলার ভয়াবহ স্বাদ নিয়ে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি এখন ডরের সাথে। এখন থেকে ডরের মুহূর্তগুলো আরো বেশি কাঁচা এবং টাটকা করতে সাথে রাখো প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, কারণ ডর মানে ভয় আর ক্যান্ডি মানে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
ব্রেকিং নিউজ, ভিন গ্রহের এলিয়েন কাঁচা খেয়ে ফেসে গেলেন। আমাদের নরসিংদী সংবাদদাতা জানান, মনোহরির দোকানদার রশিদ আলী ভিন গ্রহের একটি এলিয়েনকে বস বানিয়ে ফেলেছেন। এলিয়েনটিকে দিয়ে দোকানে ছোঁয়া বানানো ছাড়াও বাড়িতে কাপড় কাচা থেকে শুরু করে বাচ্চাকে ঘুম পাড়ানো সহ সব কাজ করিয়ে নিচ্ছেন।
দোকানাই ছিল কাঁচা পেঁপে, কাঁচা কলা, কাঁচা মরিচ খরিদ করতে, সেইগুলোর দামি বেশি না। হঠাৎ করে মাথায় বুদ্ধি এলো, আমি তখন ধরাই দিলাম প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। তো বাস, তারপর থেকে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি কাঁচা আমের স্বাদে কি যে মজা পাইল।
কাঁচা আমের স্বাদে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, কাঁচাই যখন খাবেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি খান।
সবাই আছি জীবনের কাছে কাছি, সুন্দর আগামী টাটা করবে।
Tiger drink, recharge yourself.
খিদের মুহূর্তগুলো ভরিয়ে দিতে চাই সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত ভাবে তৈরি ও সুস্বাদু 4টি ভিন্ন স্বাদের অল টাইম বার। অল টাইম বার, ছোট খিদে বড় সমাধান।
সেভেন আপের উৎসাহ এখন আরো বেশি। সেভেন আপ অথবা পেপসি 1 ও 2 লিটারের হলুদ ক্যাপের নিচের কোডটি 6969 নম্বরে SMS করুন আর প্রতিদিন 10,000 জন জিতে নিন 20 টাকার টক টাইম, প্রতিদিন 1টি LED TV আর প্রতি ঘন্টায় 1টি মোবাইল ফোন। উৎসাহ ছড়িয়ে দিন সবার মাঝে।
সিচুয়েশন VIP রোড, টাকার জোর বাস চাপার জোর, 2 টাকার সাহস কত? আমার পাজেরো কে সাইড দিচ্ছে না।
আপনি তো রং সাইডে,
আমাকে আইন দেখানো হচ্ছে, জানো আমি কে?
একে তো রং সাইডে আছেন, তার পথে যে বেশি করে জাম লাগিয়ে দিয়েছেন, ট্রাফিক আসলেই ডাইরেক্ট চালান।
জাম নাই টাকার জোর, তার আছে চাপার জোর, আর চাপাটাকে চালু রাখতে একদম দাম।
একদম দামের জোর হলো লিচি লেমন আর অরেঞ্জ ফ্লেভার।
একদম খাও চাপার জোর।
ভালো শুনছেন এনার্জি দুনিয়া, ব্রট টু ইউ বাই রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
Music exclusively composed by Fua.
আমার বাড়িতে পেরেক ঠোকে গিয়ে দেখি তো কার এত বড় সাহস। তোমাদের তো সাহস কম না, দেয়ালে পেরেক ঠোকছো কি অবস্থা তোমার ঘরটার দেখেছো? আর শোনো, আজকে মাসের 5 তারিখ, এ মাসের ভাড়া কই?
Treat Dairy Milk Chocolate.
সরি আন্টি, আসলে মশারিটা।
না না বাবা, সরি তো আমার বলা উচিত, সোনার টুকরো ছেলে। তা মাঝে মাঝে আমার মেয়েকে তো পড়া দেখিয়ে দিলেও পারো।
ডেইরি মিল্ক চকোলেট বার মেক্স এভরিথিং সুইটার।
শান্তি আনতে লাইফস্টাইল কিনলাম নতুন সিমটা, কিন্তু সকালে এক কল রে সন্ধ্যায় আর একটা, মেয়াদের চাপ চরম, পাতে ফেলে বোনাসটা। অল্প অল্প ভলিউমে শর্টের গুবলেট, ব্রাউজিং থমকে যায় পুরো খাতার ইন্টারনেট। কথা আর ইন্টারনেটের বেস্ট অফার শান্তি শুধুমাত্র এয়ারটেল নতুন প্রিপেইড কালেকশনে। এয়ারটেল, দেশের সেরা স্মার্টফোন নেটওয়ার্ক।
এই যে আমার মুরেকিনের মতো কপাল, যেখানেই যাই সেখানেই মুড়ি খাই। রাতভর পড়লাম অ্যাকাউন্টিং, সকালে গিয়ে দেখি ইকোনমিক্স এক্সাম। গার্লফ্রেন্ড কে দিলাম বার্থডে গিফট, ও বলে আজকে নাকি আমাদের লাভ অ্যানিভার্সারি। আর কত মুড়ি খাবো রে ভাই? আসলে আর কত মুড়ি খাবেন? নিন এবার বডি খান।
বাইরে ক্রাঞ্চি আর ভেতরে স্মুথ চকলেট ভরা বডি ওয়েফার, জায়গা মতো বডি খান।
FM 89.2
তোর মানে ভয়, হন্টেড ভয়, প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
5 মিনিট পর আরো একবার ওয়েলকাম দরে শেষবারের মতো, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আজকে দরে রয়েছে তিনজন বন্ধু, অয়ন, হৃদয় এবং মুস্তফা। রাত গভীর হয়েছে, কথা না বাড়িয়ে আমি আরশি কিবরিয়া সরাসরি আবার ফিরছি দরের মূল গল্পে। দর
একটা একটা করে সবগুলো স্টোরি, সবগুলো এক্সপেরিয়েন্স আমরা নিয়ে নিলাম, শুনে নিলাম, এবং সাথে সাথে একই সাথে আমাদের প্রত্যেকজন শ্রোতাও জেনে গেল যে ভয়ঙ্কর আসলে কোন পর্যায়ে যেতে পারে।
এবং শেষ দিকে আমরা যে ঘটনাগুলো শুনেছি কিছু কিছু জায়গায়, মানে আসলেই আমার মনে হচ্ছে যে এক্সট্রিমলি এক্সট্রিম ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটে।
আসলেই তাই, আসলেই তাই। দ্য থিং ইজ দোস, আসলে ঘটনা এক একটা যখন ঘটে না, তখন যার সাথে ঘটে সেটার একটা ব্যাপার আছে, কোন পরিস্থিতিতে ঘটে সেটার একটা ব্যাপার আছে। একই ঘটনা একই শব্দ তুই দিনের বেলায় পাইলে তোর কাছে কিছুই মনে হবে না, কিন্তু রাত দেড়টার সময় ঘুম থেকে উঠে যদি হঠাৎ শুনিস তখন হচ্ছে
স্বাভাবিক জিনিস অস্বাভাবিক মনে হয়ে যায় তখন। তো যাই হোক, এরকম অস্বাভাবিক ঘটনা এই বিল্ডিংটার সাথেও আছে, দ্যাটস ওয়াই আমরা এখানে আজকে। সো দোস্ত, এই ঘটনাটা আমরা
সেখানে সে খেলাধুলা করতে করতে এই বাড়িটার আশেপাশে খেলাধুলা করতে আসে তার কয়েকটা বান্ধবী নিয়েই, কিন্তু সামহাও মেয়েটা আকৃষ্ট বোধ করে এই বাড়িটার প্রতি, এবং তারা খেলতে খেলতে মেয়েটা এক পর্যায়ে বাড়ির ভেতরে লুকায়। লুকানোর পরে এলাকার মানুষজন যেহেতু জানতো, সবারই একটা ধারণা ছিল এই বাড়িটা সম্পর্কে, কোনো একটা কিছু একটু ভীতি ছিল, তাই বাকি বন্ধু বান্ধবরা ভয়ে আর তাকে ডাকতে যায় না যে ও কেন এর ভিতরে লুকালো, ওকে ওর সাথে আমরা খেলবো না, এরকম একটা ব্যাপার। সন্ধ্যার পর মেয়েটা বের হয়ে আসে, এবং বের হয়ে আসার পর থেকে তার মধ্যে অনেক রকম পরিবর্তন পাওয়া যায় এবং কোনোভাবেই তার কান্না থামছে না। তার বাবার কথা অনুযায়ী তার চোখ থেকে টপ টপ করে কন্টিনিউয়াসলি পানি পড়ছে, ইটস লাইক মনেও হচ্ছে না যে সে কাঁদছে, মনে হচ্ছে তার চোখ থেকে পানি পড়ছে, চোখ লাল হয়ে আছে, এবং সে বলতে রাজি না ওই বাসার ভিতরে কি হয়েছে বা কেন তুমি ভয় পেয়েছো বা কেন তুমি কাঁদছো। রাতের বেলা, ওই রাতে মেয়েটিকে যখন অনেক কষ্টে তার বাবা মা দুজন মিলে ঘুম পাড়ায়, মেয়েটি রাত্রেবেলা ঘুমের মধ্যে কথা বলতে শুরু করে, এবং কথা দুইটা তিনটা কথার মধ্যে সীমাবদ্ধ। কেন টানছো, আমি যাব না। কেন টানছো, আব্বুকে বলে দিব। কেন না, আমি যাব না। এই ধরনের প্রচুর কথা বলতে থাকে। তৎক্ষণাৎ বাবা মা অনেক ভয় পেয়ে মেয়ের গায়ে হাতে রেখে প্রচন্ড জ্বর, এবং তাকে ঘুম থেকে উঠিয়ে জিজ্ঞেস করা হয় যে তুমি কি বলো, কার সাথে বলো। তখন মেয়েটা নাকি বলছে যে তোমরা যে আমার পাশে বসে আছো, আমার গায়ে হাত দিচ্ছ, সব আমি টের পাচ্ছি, কিন্তু তোমাদের সাথে আমি কথা বলতে পারছি না, কারণ আমার মতনই আরেকটা পিচ্ছি মেয়ে আমাকে কন্টিনিউয়াসলি টানছে এবং টেনে আমাকে এই বাসাটাতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, যে বাসায় বর্তমানে দর টিম, দরের অতিথি এবং সুমন এবং রেহান বসে আছে, যেখানে বসে কথা বলছে। তারপরেই সেটা নিয়ে কিছু আলোচনা শুরু হয় অনেক প্রাচীন কিছু লোকের সাথে, মানে এলাকায় কিছু লোক থাকে না যাদের বয়স অনেক হয়ে গেছে,
মুরুব্বি টাইপের কিছু লোক থাকে।
তো কিছু হুজুর কিছু ইয়াং পার্সন সবার সাথে কথা বলে শেষ পর্যন্ত এক মুরব্বীর কাছ থেকে খবর পাওয়া যায় যে এই বাসাটা অ্যাকচুয়ালি একটা অফিস করার জন্যই করা হয়েছিল। ছোটখাটো একটা পোস্ট অফিস বা এই ধরনের কিছু একটা করার প্ল্যান ছিল। এখানে এসে থাকতে শুরু করে একটা পরিবার কেয়ারটেকার হিসাবে। তো তাদের যেই মেয়েটা, তার বয়স 8, লাস্টে বলছি ঘটনাটা, তার বয়স 8, সেই মেয়েটা এখানে কোনো এক কারণে মৃত্যুবরণ করে এবং মৃত্যুটা খুব সম্ভবত স্বাভাবিক ছিল না, কারণ মেয়েটার যে মৃত্যু হয় সেটা নাকি এলাকাবাসী জানত না। এই ঘরের ভিতরেই মৃত্যু হয়, এই ঘরের ভিতরেই তার বাবা মা তাকে কবর দিয়ে এই ঘর থেকেই তারা এক সময় চাকরি ছেড়ে দিয়ে চলে যায় এবং যাওয়ার অনেক পরে এলাকাবাসী জানতে পারে যে এইখানে মেয়েটা কবর দেয়া। ওয়েল, সবচেয়ে অদ্ভুত ঘটনা হচ্ছে সেই মেয়েটার বয়স ছিল 8, যে মেয়েটা স্বপ্নে দেখেছে তার বয়স 8, সেই মেয়েটার নাম ছিল স্মৃতি, এই মেয়েটার নামও স্মৃতি।
কোইন্সিডেন্স বলা যায়,
এখন
জানি না আমরা কি বলা যায়। তবে এরপরও কিন্তু কিছু ঘটনা ঘটে যায়, যেমন বর্তমানেও কিছু ঘটনা ঘটে, জানি না এটা এখানকার মানুষের কোনো মানসিক চিন্তা ভাবনা কিনা, কিন্তু আমরা অনেকের সাথে কথা বলে জেনেছি যে ওরা এখনো পর্যন্ত রাতের বেলা এখানে কোনো ধরনের কোনো কিছুর অস্তিত্ব টের পায়। অনেকে দূর থেকে, যেহেতু আশেপাশে কিছু বাড়ি ঘর আছে, তারা এখানে নাকি রাতের বেলা কারোর অস্তিত্ব টের পায় দূর থেকে, কিন্তু কেউ কখনো সাহস করে এসে দেখার মতো দুঃসাহস
দেখানি। এবং আরেকটা কথা আমি অবশ্যই বলবো যে এই এলাকার মানুষই আসলে একটু সিম্পলিসিটিতে বিশ্বাসী, তাদের কিউরিয়াসিটি থেকে শুরু করে লোভ এই ধরনের ব্যাপারগুলো একটু কম। মানে এই পরিত্যক্ত বাড়িটার পেছনে যে কেউ খুব একটা ঘাটাবে, ঢুকবে, দেখবে, ওই রকম কাউকে আমরা খুঁজে পাইনি। সো আলটিমেটলি ঘটনাটা ওই মানুষটার কাছ থেকেই শুনতে হয়েছে এবং আশেপাশে কিছু মানুষকে আমরা পেয়েছি যারা এই বাড়ির আশেপাশ থেকে যাওয়ার সময় বিভিন্ন রকম প্যারানর্মাল অ্যাক্টিভিটিস অনুভব করেছে, কিছু দেখেছে বলবো না, অনুভব করেছে।
রাইট, সো এবং সেই অনুভবগুলো আমরা জানতে পেরেছি এবং আরো সেই অনুভবগুলো আমরা নিজেরা অনুভব করার জন্য আজকে এখানে আসা। এবং এই ছিল মোটামুটি এই স্পটটার স্টোরি, যে এই ঘটনাগুলো কি কি ঘটেছে, সো জানা হয়ে গেল। সো এবার হচ্ছে কিছু ঘটনা রেহানের কাছ থেকে শুনবো এবং আমি কিছু না, যেহেতু সময়ের একটা বিষয় রয়েছে আজকে না হয় কমই বলছি, একটা ঘটনা, ছোট্ট একটা ঘটনা। অলরেডি অনেকে জেনে গেছেন যে ডরের জন্য একটা ইমেইল খোলা হয়েছে, সো সেই ইমেইল অ্যাড্রেসে অনেকেই এর মধ্যে যোগাযোগ শুরু করে দিয়েছে, বিভিন্ন ধরনের মেইল পাঠাচ্ছে, অনেক হন্টেড স্পটের ঠিকানা লিখে পাঠাচ্ছে, কেউ কারো এক্সপিরিয়েন্স লিখে পাঠাচ্ছে। সো ওখান থেকে আমি, যেহেতু আজকে সময় কম, আজকে শুধু বলছি যে আমি বেশ কিছু মেইল পেয়েছি। আমার কাছে একটা ঘটনা বেশ ভালো লেগেছে, সেটা হচ্ছে নীলিমা জাহান নামে একজন ইউএসএ থেকে লিখে পাঠিয়েছে তার ঘটনাটা, যদিও ঘটনাটা তার নিজের সাথে ঘটেনি, তার মায়ের কাছ থেকে সে শুনেছে ঘটনাটা অনেক আগের 1977 এর দিকের ঘটনা, বেশ বড় সড় একটা ঘটনা। কিন্তু এই ঘটনাটা আজকে আমি বলছি না, যেহেতু সময়ের একটা স্বল্পতা রয়েছে। আজকে যেটা আমি ছোট্ট একটা ঘটনা বলি, সেটা হচ্ছে আরিফ নামে একজন দুবাই থেকে লিখে পাঠিয়েছিল একটা ঘটনা।
আচ্ছা,
এবং সে ঘটনাটা এভাবে মানে পাঠিয়েছে আমাদের কাছে যে সে, এটা তার প্রায় 2002 সালের দিকের ঘটনা আর কি, তখন তাদের গ্রামে ঘটনাটা ঘটে। তো একদিন হচ্ছে সন্ধ্যার দিকে তারা গ্রামের যে পুকুর রয়েছে সেই পুকুরে তার মা যায়, খুব সম্ভবত গোসল করার জন্য গিয়ে থাকতে পারে। তো আরিফও সাথে সাথে গিয়েছিল সেই পুকুরে এবং তারা সন্ধ্যার সময় যখন আসবে ওখানে কাজ শেষ করে, এমন সময় দেখলো যে পাড়া প্রতিবেশী একজন দাদি তাদের কাছে গেছে কোনো একটা পাত্র দিয়ে পানি আনার জন্য, এবং আরিফও তখন আছে এবং পাত্রটা তখন আরিফের মাকে দিল যে পাত্রটাকে ভরে যেন পানি দেয়। যখন সে ভরে পানিটা দিতে যাবে তখন দাদির হাত যখন স্পর্শ করলো, মানে লক্ষ্য করলো যে হাতটা স্বাভাবিক মানুষের হাতের মতো মনে হলো না, অ্যাবনর্মাল, যে মানে
কিরকম
কি বলো, যে ধারালো নখ থাকলে পুরোটা এবং মানে মাংস নেই হাতের মধ্যে, এরকম মানে মনে হলো জাস্ট একটা কঙ্কাল ধরেছে এরকম, কিন্তু এমনি দেখতে খুব স্বাভাবিক মানুষই দেখা যাচ্ছে। তো এই অবস্থা দেখে যখন উনি এটা কিছুটা আঁচ করতে পেরেছে, তো সেই অদ্ভুত যে দাদি রূপে এসেছে, সে নাকি গলা চেপে ধরেছে আরিফের মায়ের, এবং ইন্টেনশনটা ছিল পানিতে ফেলে দেয়া। তো আরিফ এই সময়ে এটা দেখে, সে ছোট ছিল, ভয়ে চিৎকার চেঁচামেচি করে দৌড় দিয়েছিল এবং তার চিৎকার শুনে আশেপাশের কিছু মানুষ এসেছে, আসার পরে এই অবস্থা মানে দেখেছে যে আর কাউকে খুঁজে পায়নি, কিন্তু আরিফের মাকে আহত অবস্থায় এখানে পাওয়া গেছে এবং সেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। সো এরপরে মোটামুটি স্বাভাবিকভাবেই কেটেছে পরবর্তী সময়টুকু। সো এই ছিল মূলত ঘটনাটা, আমি আরো সংক্ষেপে বললাম যে আরো ডিটেইলসে লিখে পাঠিয়েছিল আরিফ, এবং যেহেতু কিছু ফন্টের কিছু সমস্যা ছিল জায়গায় আমার বুঝতে সমস্যা হয়েছে, তারপরে আমার মনে হলো যে ওভারঅল ঘটনাটা ছিল এটাই। সো অনেক ধন্যবাদ আরিফ, দুবাই থেকে আপনি এই ঘটনাটা ধরে পাঠিয়েছেন।
Once again, another story without a motive. আমারও কিন্তু আপনি জানেন মোটিভটা কি ছিল। Well, আমি প্রত্যেকবারই কিছু ঘটনা কালেক্ট করার চেষ্টা করি, যেটা দেশে বিদেশে যেখানেই হোক ঘটে। আজকেও আমি কালেক্ট করছিলাম, তো আমরা এখানে একটা বাচ্চা মেয়ের ব্যাপার নিয়ে কথা বলছিলাম একটু আগে, যে বাচ্চা মেয়েটা হয়তো বা আত্মার রূপে তারই বয়সে আরেকজনকে ডাকছিল। তো এইরকম কিছু ঘটনাই আমি জানতে পারলাম ঘাটাঘাটি করে। ঘটনাটা তো একটু আগে বলছিলি মিলে মাঝে হানের ঘটনাটা 77 এর, তো আমি যে ঘটনা বলছি সেটা হচ্ছে 1976 এর। তখন অ্যালান শাওয়ারি নামে একজন হসপিটাল ওয়ার্কার, সে হসপিটালে কাজ করে, জায়গাটা হচ্ছে কানাডায়। সেখানে কাজ করতো আরো একজন, সে হচ্ছে টেরেস্টা বাসা, তার নাম হচ্ছে টেরেস্টা বাসা। এবং অ্যালান শাওয়ারি যে সন্দেহ করা হয় টেরেস্টা বাসাকে, যখন মৃত অবস্থায় পাওয়া যায় যে তাকে কেউ একজন কন্টিনিউয়াসলি ছুরিকাঘাত করেছে পিঠে, এবং খুব বিদঘুটে ভাবে তাকে মৃত্যুবরণ করতে হয়, এই ধরনের একটা রিউমার ছড়ায়। কিন্তু পুলিশ হাজার চেষ্টা করেও একমাত্র ওই টেরেস্টা বাসা যাকে মারা হয়েছে তার ডিএনএ ছাড়া আর কোন রকম কোন সায়েন্স সিগনেচার সেখানে পায় না, কোথাওই খুঁজে পায় না। তো এই ঘটনার অনেক দিন পরে, এক বছর পরে, ওই হসপিটালেই আরেকজন মেয়ে কাজ করে, তার নাম হচ্ছে রেমি চুয়া। রেমি চুয়া, সে ওখানে যখন কাজ করতে যায়, সে ক্লেম করে যে সে টেরেস্টা বাসাকে দেখতে পেয়েছে এই হসপিটালের করিডোরে হাঁটতে, এবং সে এটা নিয়ে প্রচন্ড ভীত। এই কথাটা বলার পরদিন থেকে তার আচার আচরণ চেঞ্জ হয়ে যায়, মানে দ্বিতীয় মেয়েটার, রেমি চাওয়া যে মেয়েটার নাম, সেই মেয়েটার আচার আচরণ চেঞ্জ হয়ে যায়। ইনফ্যাক্ট সে এমন কিছু গান গাওয়া শুরু করে যে ভাষা গান তার কোনোভাবেই জানার কথা না, বা সে নিজেও জানে না, সে নিজেই স্বীকার করেছে সে জানে না। আলটিমেটলি এরকম একটা সময় চলতে থাকলে তার ফ্যামিলি খুব বেশি প্রবলেমে পড়ে যায়, এবং তারা যেটা করে সেটা হচ্ছে তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়, কোনোভাবেই কোনো ঠিক হচ্ছে না। হঠাৎ করে একদিন এই মেয়েটা প্রেমী হওয়া, সে পুলিশের কাছে যায়, এবং পুলিশের কাছে যে 100% এক্সপ্লেইন করে যে টেরিস্টা বাসা যে মারা গিয়েছিল তার এই 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 জিনিস আপনি গেলে এখনই অ্যালান শাওয়ারের বাসায় খুঁজে পাবেন। এবং দোষ অনেস্টলি এই ভৌতিক বা এই প্যারানর্মাল এভিডেন্স এর উপরে বেস করে সেই অ্যালান শাওয়ারের বাসায় যাওয়া হয়, প্রত্যেকটা জিনিস পাওয়া যায় এবং প্রমাণিত হয় সেই ছিল টেরেস্টা বাসার খুন। অ্যান্ড দ্যাট ইজ টোটালি প্যারানর্মাল, এখন পর্যন্ত পুলিশ কিছুই বের করতে পারেনি যে এই মেয়েটা কিভাবে জানলো। এখন তুই বল, এটাকে কি আমি আত্মা বলবো, নাকি জিনে ভর করা বলবো, না কি বলবো?
আসলে কিছুই বলা যাচ্ছে না,
যে কেউ ইন্টারনেটে সার্চ করলে এটা পাবে। ইটস 100% ট্রু, প্রথমে এক বছর পুলিশ কোনো ক্লু পায়নি, হঠাৎ করে অ্যালান শাওয়ারের বাসায় যাওয়া তাদের কেন প্রয়োজন পড়বে, তাই না? এবং তার ওইখানে সব এভিডেন্স পাওয়া যাবে। ওয়েল, দিস থিংস হ্যাপেন্স। আর একটা ছোট্ট ঘটনা বলি, খুব ছোট করেই বলবো, অনেক অনেক কথা আজকে আমরা বলে ফেলেছি, তারপরে এই ঘটনাটা আমার মনে হচ্ছে সবার জানা উচিত। এটা 1990s এর ঘটনা, একজন জার্নালিস্টের সাথে ঘটনাটা ঘটে। গভীর রাতে সে সিনেমা দেখে বেরোচ্ছিল হল থেকে, তো হলে যখন বের হয়ে সে গাড়িতে ঢুকেছে, গ্যারেজেট লাগিয়ে যেই স্টার্ট করবে, ঠিক তার জানালার পাশে মোটামুটি তাকে একটু চমকে দিয়েই দুটো বাচ্চা দাঁড়িয়ে আছে। দুজনের বয়স 10-8 এরকম একটা বয়সে দুজনের বাচ্চা দাঁড়িয়ে আছে, তাদের চুল ওপর থেকে নিচে পর্যন্ত খুব পরিপাটি ভাবে ঝুলে আছে, দুজনেই সাদা জামা পরা, প্রায় একই রকম চেহারা, বাট টুইনস না। তো এই অবস্থায় বাচ্চাগুলো হঠাৎ তাকে অ্যাপ্রোচ করা শুরু করে যে আমরা অন্যরকম একটা মুভি দেখবো, আমাদের এই মুভি দেখার টাকা আমরা ঘর থেকে আনতে ভুলে গেছি, আপনি আমাদেরকে টাকা দেন যাতে আমরা মুভি দেখতে পারি। কোনো এক কারণে জার্নালিস্ট খুব ভয় পায়, তাদের অ্যাপিয়ারেন্সটাই এমন ছিল যে জার্নালিস্ট খুব ভয় পায়, সে কোনো জবাব দেয় না, সে বলে কেন তোমরা কোথা থেকে এসেছো, তারা কোনো জবাব দিচ্ছে না। একটা পর্যায়ে তারা বলতে শুরু করে একটু অন্যরকম ভাবেই যে তুমি ইনভাইট না করলে আমরা গাড়িতে ঢুকতে পারছি না, তুমি ইনভাইট না করলে আমরা গাড়িতে ঢুকতে পারছি না, মানে তারা চাচ্ছে যে আপনি বলেন খালি যে কাম ইন সাইড, জাস্ট এতটুকু যে ভেতরে আসো। এই ইনভিটেশনটা ছাড়া তারা ওই গন্ডিটা ক্রস করতে পারছিল না অ্যাকচুয়ালি, এবং সে এটা না করেই সে কোনোভাবেই তাদেরকে বলে না, এবং সে গাড়ি স্টার্ট দিয়ে রেখেছিল। হঠাৎ করে সে দেখতে পায় দুটো মেয়ে, দুটো মেয়েরই চোখের সাদা অংশ নেই, পুরোটা জুড়ে মণি, চোখের মণি। এই সিনটা দেখার সাথে সাথে সে প্রচন্ড ভয় পায় এবং স্ট্রেইট ড্রাইভ করে চলে যায়। মজার ব্যাপার হচ্ছে এটার কিছু ক্লিপস, আমরা তো জানি ওদের দেশের সিনেমা হলে সিসি ক্যামেরা লাগানো থাকে গ্যারেজে, এটার কিছু ক্লিপস জোগাড় হয়েছিল, বাট সামহাও ইন্টারনেট থেকে ওটাকে সরিয়ে দেওয়া হয়।
উইকলিস্টের কোথাও খুঁজে পাবি না। বাট প্রচুর মানুষ ক্লেম করে তারা প্রথম যখন ভিডিওটা আপলোডেড হয়েছিল অনেকেই সেটা দেখেছে, বাট উই নেভার নো এই কেসটাকে দ্য চিলড্রেন নামে পরিচিত এখনো অনেকের কাছেই।
সামনের উইকে আবারও সামনের বৃহস্পতিবার কোন একটা হান্ড্রেড প্লেস থেকে সুমন আর রেহান আপনাদের সাথে আবারও যোগ দিবে।
শেষ হল আজকের ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। প্রিয় শ্রোতা, আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকবার জন্য। প্রতিনিয়ত আমাদের চারপাশে এমন সব ঘটনা ঘটে যায় যার ইতিহাস, যার বৈজ্ঞানিক ব্যাখ্যা আমাদের জানা নেই, এবং একইভাবে যা অনেক প্রশ্নের জন্ম দেয়। ভয়ের আবেদন সর্বজনীন, ভয় সবার মধ্যে রয়েছে। কেউ সাহসী তার মানে এই নয় যে সে ভয় পায় না। প্রিয় শ্রোতা, ভয় পাওয়ার জন্যে অযৌক্তিক এবং অবৈজ্ঞানিক অনেক কিছুই আমাদের সামনে প্রয়োজন হয়। তার সাথে প্রয়োজন হয় একটি ভৌতিক পরিবেশ। ডর বাংলাদেশের রেডিওর ইতিহাসে কেবলমাত্র একটি অনুষ্ঠান যেটি হন্টেড প্লেস ভিত্তিক অনুষ্ঠান। আজকের মতো আর্যিকি ক্রিয়া ডর থেকে শুভরাত্রি জানাচ্ছে সবাইকে।